আসসালামু আলাইকুম। দূরেও কাছে, দেশে ও বিদেশে যে যেখানে বসে অদ্ভুতরে শুনছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের 230তম এপিসোডে। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে এলাম আজকে আরো একটি নতুন এপিসোড নিয়ে, এবং যথারীতি থাকছে বেশ কিছু ভয়ের ঘটনা। আর আপনাদের রিকোয়েস্টে আমি আহমেদ বাবু সবগুলো কাহিনী শেয়ার করছি আপনাদের কাছে। এটি হয়ে আসছে বেশ কিছুদিন ধরে এবং এটি চলবে, কারণ আমি লক্ষ্য করেছি আপনারা এই ব্যাপারটাই চাচ্ছেন এবং আপনারা বেশ পছন্দ করেছেন। তো সুতরাং আমার অল্প স্বল্প কষ্ট হলেও আমি চেষ্টা করছি পুরো এপিসোড জুড়েই আপনাদের সাথে থাকতে। আর কিন্তু এই বৃষ্টির সময়টা পার হয়ে গেছে, এখন চলে এসছে বেশ ভ্যাপসা গরম, এবং গরমে অনেকেই কষ্ট পাচ্ছেন। এটা মেনে নিতে হবে, কারণ গরম পড়েছে, আমরা গাছ নিধন করেছি, তো আমাদেরকে এটা ফল ভোগ করতেই হবে। তো যারা এখনো ঢাকার বাইরে গ্রাম অঞ্চলে আছেন, তারা কিন্তু বেশ খানিকটা সুন্দর আবহাওয়া উপভোগ করছেন, কারণ আমি শুনেছি সেখানে নাকি গাছের বাতাস বেশ সুন্দর লাগে। যারা বসে থাকেন সন্ধ্যার পরে, অনেকেই গরমের জন্য নাকি বসে থাকেন খোলা প্রান্তরে, এবং দেখেন যে সেখানে দূরের গাছের বাতাস আসছে এবং বেশ দামাল হাওয়া বয়ে যায় এবং ফসলের মাঠের উপর দিয়ে চলে যায়। তো তারা খুব এনজয় করেন। তো এইরকম জায়গাগুলোতে বসে কিন্তু অনেকেই ভূতের কাহিনী উপভোগ করেন, কারণ তারাই কিন্তু আমাকে জানিয়েছেন যে তারা কোথায় বসে অদ্ভুতের শুনেন। এবং আপনাদের মেইলগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং, আমি খুব পছন্দ করি। এবং আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে ভাঙাচোরা জায়গায়, ভাঙা যেসব জায়গায় রুইন আছে ওখানে বসবেন না, কারণ রাতের বেলা সেখানে কিন্তু সাপের উপদ্রব থাকে। আমি রিসেন্টলি অনেক সাপে কাটা রোগীর কথা শুনছি, অনেকেই বলছেন গ্রামে কাউকে সাপে কেটেছে, এবং এই জিনিসগুলো কিন্তু আসলে ভয়ের। তো সুতরাং আপনারা এই যে ভাঙাচোরা জায়গায়, সেসব জায়গায় যাবেন না, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আর এই তো আজকে আর কথা না বাড়িয়ে চলে যাব মূল এপিসোডে। আর যাবার আগে যথারীতি রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, কমেন্ট করুন। আর যারা বিদেশে আছেন, তারা কিন্তু আমাদের জয়েন অপশনটিতে ক্লিক করে দেখতে পারেন, পেয়ে যাবেন মেম্বারশিপ কন্টেন্টস। তো চলে যাচ্ছি, ফিরে আসবো কয়েক সেকেন্ড পরে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম অদ্ভুতরেতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা, যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন দিশা, বাংলাদেশের কোন একটি জেলা শহর থেকে। এবং তিনি রিকোয়েস্ট করেছেন আমি যেন তার পুরো নামটা ব্যবহার না করি আর তার শহরের নামটাও ব্যবহার না করি, তিনি এগুলো হাইড করে যেতে বলেছেন, তো আমি সেটাই করব। আর রিকোয়েস্ট করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে শেয়ার করি। তো আমি চলে যাচ্ছি দিশার ঘটনায়। দিশা যখন কিশোর বয়সে ছিলেন, যখন তিনি কিশোরী ছিলেন, তখন থেকেই তার এই ভৌতিক ব্যাপারগুলো বা প্যারানর্মাল ব্যাপারগুলো খুব পছন্দ ছিল। তিনি খুব আকৃষ্ট হতেন এইসব ব্যাপারে এবং বিভিন্ন সময় এই ধরনের ঘটনা শুনতেন, সিনেমা দেখতেন, নাটক দেখতেন, মানে তার ভেতরে এটা সম্পর্কে একটা বেশ কৌতূহল ছিল। আর খুব থ্রিলড ফিল করতেন যখন এই ব্যাপারগুলো কারো কাছে শুনতেন, কারো কাছে ভৌতিক ঘটনা পেতেন, বা কোথাও শুনতেন যে ভূতের কোনো নাটক আছে বা সিরিয়াল আছে বা যাই হতো, খুব আগ্রহ নিয়ে শুনতেন। তো এই জন্য তার মনটা খুব কি বলে কৌতূহলী ছিল। তো বিভিন্ন জিনিসের দিকেই তিনি কৌতূহল ফিল করতেন, চিন্তা করতেন যদি কোনো দেখতে পেতাম, এরকম চিন্তা নিয়ে সবসময় চলতেন। তো একদিনকার ঘটনা, তখন তিনি স্কুলে পড়েন, এরকম একটা সময় একদিন বাসায় সব কাজ শেষে, পড়াশোনা শেষে রাত হয়ে গেছে, দিশার রুমে বসে আছে, মানে একটু পরে ঘুমিয়ে যাবে এরকম একটা সময়, গরমের সময় জানালাগুলো খোলা আর বাতাস আসছে জানালা দিয়ে বেশ, এবং মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে, আকাশে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, তো মানে অন্ধকারে হঠাৎ করে হালকা আলো দেখা যাচ্ছে চমকে ওঠার। তো দিশা খুব আগ্রহ করে জানালার কাছে দাঁড়ালো, কারণ গরমে বাতাস সবাই এনজয় করতে চায়, জানালার পাশে বাতাস আসছে। তো দিশা পর্দা সরিয়ে জানালার কাছে দাঁড়িয়ে আছে গ্রিল ধরে। দেখছে বাইরে, মাঝে মাঝে যে আকাশ চমকে উঠছে সেটা দেখে খুব ভালো লাগছে তার। তো এরকম দেখতে দেখতে হঠাৎ চোখ গেল তাদের সামনের বিল্ডিং এ। তো সামনের বিল্ডিংটা তাদের বিল্ডিং এরই প্রায় সমান, সামান্য কিছুটা উঁচু হবে, মানে একই লেন্থের একটু উঁচু। তো সেখানে সে দেখতে পেল প্রথমে মানে ছাদটা খোলা, গাছের পাতাগুলো নড়ছে। এরপর যখন বিদ্যুৎ চমকালো মনে হলো কেউ একজন মানুষ ওই ছাদে আছে এবং হেঁটে আসছে এদিকে, মানে তার বাসার দিকে আসছে। তো সে ওই আবারও আকাশের দিকে তাকিয়ে আছে, বাইরে গাছপালা, অন্যান্য ছাদে যেখানে গাছপালা আছে নিচের গাছপালাগুলো দেখছে, সেখানে অনেক বাতাসে নড়ছে, এরকম একটা অবস্থা। তো এই অবস্থায় দেখলো যে সেই যে মানুষটাকে দেখেছিল ওটা চোখের এক কোণা দিয়ে ধরা পড়েই দেখছে হেঁটে হেঁটে একেবারে চলে আসলো ছাদের কর্নারে, মানে তাদের বাসার দিকে। তো সে বুঝতে পারলো যে একটা ছেলে ওখানে দাঁড়িয়ে আছে, একটা ছেলে এসে ওই দেয়ালের কাছে দাঁড়ালো আর কি, বাউন্ডারি ওয়াল প্যারাফেট যে দেয়াল আছে সেখানে দাঁড়ালো। তো কয়েক সেকেন্ড পর দিশার কাছে মনে হলো এখানে কিছু অ্যাবনর্মাল ব্যাপার আছে, অ্যাবনর্মাল ব্যাপারটা সে খেয়াল করতে পারছে না। আবার যখন বজ্রপাত চমকালো হালকা আলোতে, সে দেখতে পেল আরে মানুষটা তো মানে মনে হচ্ছে যে তার দিকেই তাকিয়ে আছে, মানে ঝুঁকে সামনের দিকে ঝুঁকে তার দিকে তাকিয়ে আছে, কিন্তু কিছু একটা অ্যাবনর্মাল। সেটা কি সেটাও সে বুঝতে পারেনি প্রথম বিদ্যুতের ঝলকে। সেকেন্ডবার যখন বিদ্যুৎ চমকালো তখন সে বুঝতে পারল যে ওখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে, বাট তার মানে সে তাকিয়ে আছে তার দিকে, মানে দিশার জানলার দিকে তাকিয়ে আছে, বাট তার মাথাটা কিন্তু টুইস্ট করা, মানে মাথাটা উল্টো দিকে ঘোরানো, শরীরটা তাদের বারান্দার দিকে ঘোরানো, বাট মাথাটা তার দিকে ঘোরানো, অ্যাজ ইফ 360 ডিগ্রি ঘুরিয়ে মাথা যদি তাকিয়ে থাকে তার দিকে সেরকম। এবং দিশা যখন দেখল দ্বিতীয়বার বিদ্যুতের আলোয় তার সারা শরীরে বিদ্যুৎ চমকে উঠলো, মানে সে সম্পূর্ণ একটা শক খেল বিদ্যুতের এরকম একটা অবস্থা, এবং সে ভয়ে চিৎকার করে উঠল। তার চিৎকারের সময় সে দেখছিল ওই সামান্য আলোতে যে সেই যে মানুষটা একটা একটা ছেলের মুখ, ছেলেটা বয়স একটা তরুণ ছেলে হবে তার মুখ, এবং সে একটু হাসছে তার দিকে তাকিয়ে, এবং মানে এই আলোতে যতটুকু বোঝা যাচ্ছে খুব ফর্সা রঙের না ছেলেটা, এবং ছেলেটা তাকে দেখে মৃদু হাসছে, মুখে একটা তার ছেলের হাসি কিন্তু তার মাথাটা ফেরানো তার দিকে, শরীরটা শরীরের সামনের অংশটা ছাদের ভেতরে, খুবই মানে ভয়ঙ্কর একটা জিনিস। তো দিশা চিৎকার করে উঠল এবং সে চিৎকার করে উঠে পড়ে গেল, আসলে সে এতটাই ভয় পেয়েছিল তার আসলে আর তখন কিছু মনে নাই। তো সে শুধু শুনতে পাচ্ছে শব্দ যে তার বাবা মা দৌড়ে আসছে চিৎকারের শব্দে, সে বলল কি হয়েছে কি হয়েছে, এবং তাকে দেখলো যে সে পড়ে আছে খাটে, এবং সে এমন একটা অবস্থায় চলে গিয়েছিল সে বুঝতে পারছে যে তার হুশ আছে বাট সে কেমন জানি একটা ঘোরের মধ্যে চলে গেছে। তো অনেকক্ষণ পর সে খেয়াল করলো যে তার মুখে চোখে মুখে পানি ছিটা দেয়া হলো, তার মা ধোয়া পড়ছে, এরকম করতে করতে এক সময় সে আবার সেন্সে আসলো, তার মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলো এবং বলল যে সে কি দেখেছে। তো তার মা তাকালো সামনে দিয়ে, সামনে ছাদ ফাঁকা, তার বাবাও দেখলো কিছুই নাই, এবং এর মাঝে হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। তার বাবা মা বললো যে আচ্ছা ও মনে হয় ভয় পাইছে কোনো কারণে, আমরা এসে থাকি রুমে। তো তারা চলে আসলো সামনে রুমে এবং বাবা মা একসাথে থাকলো তাকে নিয়ে, এবং কিন্তু কেউ কিন্তু তাকে বিশ্বাস করলো না যে সে এরকম কিছু একটা দেখছে। এটা আসলে মানে দিশার কাছে মন খারাপ করার ব্যাপার, এখনো সে নাকি তার বাবা মা সেটা বিশ্বাস করে নাই যে সে এরকম কিছু দেখছিল। তো যাই হোক, কিন্তু সে বলল, সে বলেছে যে সে একেবারেই শিওর যে সে ওই ছাদে একটা ছেলেকে এরকম দেখেছে যার মাথা পেছন দিকে ঘোরানো ছিল, এবং যে তাকে দেখে হেসেছে সে একদমই শিওর, এবং সেই ব্যাপারে তার কোনোই সন্দেহ নাই যে তার মাথাটা ঘোরানো ছিল পেছন দিকে। এবং পরবর্তীতে সে ওয়েট করে ওই বাড়িটার দিকে তাকানো, এবং সে পরবর্তীতে তার কাজের মানুষদের কাছে শুনেছে যে ওই বাড়ির যে ইমিডিয়েট নিচতলাটা, মানে সেই ছাদের নিচের যে ফ্লোরটা, সেটা অনেক বছর খালি পড়ে রয়েছে কোনো একটা কারণে, সেটার ডিটেলস সে জানতে পারে নাই। তো খালি পড়ে থাকার কারণে ওখানে কেউ যায় না, আর ছাদেও নাকি মানুষজন ওঠে না ওই বাড়িতে। কিছু গাছপালা ছিল সেগুলো অযত্নে বড় হয়েছে এবং ঘাস টাস হয়ে গেছে, মোটামুটি ছাদটা পরিত্যক্তর মতোই থাকে ওইখানে। যাই হোক, সে ওদিকে তাকাতো না সে, এবং মাঝে মাঝে সে তার ভেতরে একটা ভয়ের ভয়ের জিনিস কাজ করা শুরু করে এরপর থেকে একা থাকার ব্যাপারে। তো সে প্রায় তার মায়ের সাথে থাকতো। তো এরপর অনেকদিন দিশার সাথে কিছুই ঘটে নাই, কিন্তু এরপর একটা ঘটনা ঘটে একদিন যেটা নাকি তাকে আবার সেই ভয়ের দিকে নিয়ে যায়। সেটা হচ্ছে সে শুয়েছিল বাসায় রাতের বেলা, প্রায় এই ঘটনার 5-6 মাস পরে বাসায় শুয়েছিল, এবং তখন অনেক রাত, গভীর রাত হয়েছে, এবং সে শুয়ে শুয়ে দেয়ালের দিকে তাকাচ্ছিল এবং তার ঘুম আসছে না। তখন দেয়ালের দিকে তাকিয়ে সে প্রায় যখন তার ঘুম চলে আসছে, মানে চোখটা লেগে আসছে, এরকম সময় তার কাছে মনে হল যে হঠাৎ করে সে ফিল করতেছে সারা ঘরের মধ্যে অন্ধকারটা বেড়ে গেছে, মানে চারিপাশের যে অ্যাম্বিয়েন্ট আলো যেটা ছিল, বাইরের আলো, রাতের আলো যেটা নাকি জানালার ফাঁক দিয়ে বা ইত্যাদি জায়গা দিয়ে আসে, দরজার ফাঁক দিয়ে জানালার ফাঁক দিয়ে হালকা আলো প্রবেশ করে, মনে হলো সেই আলোটা কমে যাচ্ছে, একেবারে ডার্ক হয়ে যাচ্ছে ঘরের ভেতরে, মানে অন্ধকারটা একেবারে ঘনীভূত হয়ে এমন অন্ধকার ধারণ করলো যে একেবারে কিছুই দেখা যাচ্ছে না। তো দিশার কাছে কেমন জানি মানসিক একটা চাপ সে ফিল করা শুরু করলো। সে যে দেয়ালের দিকে তাকিয়েছিল, দেয়ালটা দেখতে পাচ্ছিল তখন, এখন দেয়ালটাও দেখতে পাচ্ছে না। এমনকি ফ্যানের যে একঘেয়ে একটা শব্দ হচ্ছিল সে শব্দটাও মনে হচ্ছে কমে গেছে, তার কাছে মনে হচ্ছে একই সাথে আলো এবং শব্দকেও শোষণ করে নিছে। এরকম একটা অবস্থায় দিশার মনের উপর খুব চাপ পড়লো এবং ওই দিন কিন্তু সে একলা ছিল রুমে, অনেক চাপ পড়তেছে। হঠাৎ সে খেয়াল করলো তার যে একেবারে সামনের দেয়াল সেখানে মনে হলো একটা আলো এসে পড়লো। আলোটা মনে হলো যে ঠিক জানালার যেই অংশটায় কাঁচ লাগানো সেখান থেকে আস্তে করে একটা আলোর মতো এসে দেয়ালের উপর নামলো, এবং দেয়ালের উপরে মানে খুব উদ্ভট রকমের একটা আলো, যেটা হচ্ছে একটা আগুন যদি জ্বলতে থাকে এরকম, কিন্তু মানে যেরকম হয় সেরকম মনে হচ্ছে দেয়ালের মধ্যে একটা বিন্দু থেকে একটা আগুনের মতো কিছু তৈরি হয়ে আরেকটু বড় হয়ে গেল এবং সেগুলো নড়াচড়া করছে। সে আগুনটা মানে একটা আগুনের একটা ছোট্ট বিন্দুর মতো থেকে একটু বড় হয়েছে, একেবারে একটা টেনিস বলের মতো সাইজ, এবং সেটা আস্তে আস্তে মনে মনে হচ্ছে যে আগুন যেভাবে তার শিখাটাকে উপরে নিচে করে সেরকম কিছু একটা জ্বলছে সেখানে একটা আগুনের মতো। তো তার সারা শরীরের রোম দাঁড়ায় গেল, কারণ সে এরকম কিছু কখনো এক্সপিরিয়েন্স করে নাই। তার সারা শরীরের রোম দাঁড়ায় গেছে এবং দিশা চিন্তা করতেছে কি বলবে। এই সময় একটা ভারী কণ্ঠ সে শুনল, একেবারে তার মাথার কাছ থেকে আসছে, অনেকটা ফিস ফিস কিন্তু ভারী একটা পুরুষালী কণ্ঠস্বর একেবারে তার কানের কাছে এসে বলল, আমার সাথে চল। এটাতে দিশা একেবারে যেমন আড়ষ্ট হয়ে গেল, তার আসলে কিছু বলার মতো নাই, তার মনে হচ্ছে তার সারা চুলগুলোকে সে ফিল করতে পারছে, তার চুলগুলো ছাড়া ছিল, সে ফিল করতে পারছে তার চুলগুলো আস্তে আস্তে মনে হচ্ছে যে চুলের আগা থেকে কিছু একটা মানে আস্তে আস্তে করে ভেসে একটা তরঙ্গর মতো চলে আসছে মাথার ভেতরে, এবং ঠিক কানের কাছে সেই ভারী কণ্ঠটা, আমার সাথে চল। আসলে দিশার কোনো ফিল নাই, সে একেবারে মানে আড়ষ্ট হয়ে গেল, সে প্রচন্ড ভয় পাচ্ছে, এবং শেষ মুহূর্তে সে গোঙাতে গোঙাতে একটা চিৎকারের মতো শব্দ করল, যেটাতে নাকি সে শব্দ পেল যে তার মা হঠাৎ করে ওই পাশ থেকে বলল কি হয়েছে। তারপরে তার দেখলো তার মা তাড়াতাড়ি ছুটে আসছে বাতি জেলে, তার বাবাও আসছে পিছনে, এবং সে ওই সময় তার আর জ্ঞান নাই, সে জ্ঞান হারায় ফেলছে দিশা। যাই হোক, এই ঘটনার পরে তার বাবা মা তাকে অনেক কেয়ারফুলি রাখা শুরু করলো, যে মেয়ে এরকম ভয় পাচ্ছে, এর আগে একবার 5-6 মাস আগে ভয় পাইছে, আবার আজকে ভয় পাইছে। তো তার মা কথা বলল তার আত্মীয় স্বজনের সাথে, মানে যারা পরিবারের মানুষজন, তারা বলল যে মেয়েকে একটু ঝাড়াও, ব্যবস্থা করো এরকম। তো এরকম কথা হচ্ছে, দিনের বেলা সে স্বাভাবিক, তার কোনো সমস্যা নাই, বাট তার রাতের বেলা খুব ভয় পায়। এখন তার মা আসে তার সাথে এবং তারা পরিবার থেকে চিন্তা করছে যে ভালো একজন আলেমের কাছে নিয়ে তাকে ঝাড়ানো হবে বা তাকে দোয়া করানো হবে যে কি ব্যাপার। তো এরকম অবস্থায় একদিন দিশা স্কুলে গেছে, স্কুল থেকে মানে তখন মানে তার স্কুলের শেষের দিকের সময়, তো ফেরত আসছে স্কুল থেকে, বেরিয়েছে বান্ধবীদের সাথে, কথা বলছে সামনে ঝালমুড়িওয়ালার দোকান, সেই টং নিয়ে যে বসে ঝালমুড়িওয়ালা, ওখান থেকে ঝালমুড়ি খেয়ে হেঁটে বান্ধবীদের সাথে একটু সামনে আসছে। এই সময় দেখলো যে একটা মানে লোক পাগল টাইপের আর কি, আলখেল্লা পরা, সে সামনে এসে তার দিকে খুব চোখ কেমন ড্যাব ড্যাব করে তাকায় আছে। তো দিশার মধ্যে কেমন একটু ভয় লাগলো, হঠাৎ করে লোকটা চিৎকার করে বলল যে এই মেয়ের সাথে পিশাচ আছে, যেখানে যাবে সেখানে সে অঘটন ঘটাবে, সেখানেই সমস্যা হবে, সে ধ্বংস করে ফেলবে সব। এইভাবে চিৎকার করা শুরু করলো, মানে চিৎকার মানে কি জোরে জোরে বলতেছে, দিশার দিকে আঙুল দেখায়। তার বান্ধবীরাও খুব ভয় পেয়ে গেছে, দিশাকে টান দিয়ে সরে আনলো তারা, দিশাও সরে গেল, দেখলো লোকটা ড্যাব ড্যাব করে তাকায় আসছে অনেকক্ষণ। তো দিশার বান্ধবীরা দিশাকে টেনে নিয়ে এসে তাদের স্কুলের ভিতরে একটা ছোট্ট লাউঞ্জ ছিল, সিটিং লাউঞ্জ, ওয়েডিং লাউঞ্জ, সেখানে বসালো। বসায় দিশাকে বললো যে আরে তুই এত মাথা খারাপ করতেছিস কেন, এটা একটা পাগল কি না কি বলছে। তো দিশা একটু ভয় চিন্তা করতেছে আমার সাথে পিশাচ আছে, এই কথাটা কেন বললো। সে আসলে রিলেট করার চেষ্টা করতেছে, সে যে ভয় পায়, সে যে দুইটা উদ্ভট জিনিস দেখছে এটার সাথে কোনো রিলেশন আছে নাকি, কিন্তু মানে সেটা আবার বান্ধবীদের বলতে পারতেছে না, দিশা কিন্তু এগুলো শেয়ার করেনি বান্ধবীদের সাথে। তো সে ইনফ্যাক্ট এখনো যে পুরো নামটা শেয়ার করে নাই, যাতে তার বান্ধবীরা সবকিছু মানে তার সাথে রিলেট না করে এই কারণে। তো যাই হোক, সে এগুলো মানে চুপচাপ চিন্তা করতেছে। তো বান্ধবীরা অনেকক্ষণ তাকে বুঝায় বুঝায় বলে যে এগুলো নিয়ে চিন্তা করিস না। তো যাই হোক, একটা সময় পার হওয়ার পর তাদের ছুটি হয় এবং বাসায় যাওয়ার এসে পড়ার সময় হয়। তো দিশার বাসার থেকে গার্ডিয়ান আসে, তাকে নিয়ে যায় বাসায়। তো বাসায় গিয়ে দিশা আসলে আর ওইসব চিন্তা করে নাই, সে তার মতো নিজে খাওয়া দাওয়া করে মায়ের সাথে অন্য গল্প গুজব করে তার সময় গেছে এবং বিকালের মতো হয়ে গেছে, দুপুর পার হয়ে যাচ্ছে। সে একটু ঘুমালো, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তার আসলে এগুলো সে ভুলে গেছে, তার আর মাথায় নাই পাগলের কথা। তার এরপরে যেটা হয় যে সন্ধ্যা হয়ে গেছে, দিশার ওই দিন ওদের এক ফ্রেন্ডের বাসায় তাদের নাইট স্পেন্ড করার কথা, কারণ বন্ধু একজন তাদের যে যার বাসায় যাবে সেই ফ্রেন্ডটা আসলে ওদের পুরো ফ্যামিলি নিয়ে জাপান চলে যাবে তারা। তো ওই দিন তাদের বাসায় একবারের মতো ফ্রেন্ড একসাথে গেট টুগেদার করবে, এটাই তাদের ইচ্ছা ছিল। তো ঠিকই সন্ধ্যার পরে ফ্রেন্ডের মা ফ্রেন্ড আসলো, ফ্রেন্ডের মা গাড়ি পাঠায় দিচ্ছে, গাড়িতে করে এসে দিশাকে নিয়ে গেল। তো ফ্রেন্ডের বাসায় যে ওদের বাসা অনেক বড়, বেশ বড় একটা বাড়ি, দোতলা বাড়ি, এবং সে বাড়ি বেশ বড়, কাইন্ড অফ লাইক বাগান বাড়ি টাইপের। তো সেখানে গিয়ে বেশ মজা পেল দিশা এবং তার সাথে আর অন্য ফ্রেন্ডরা আসছিল, সবাই মিলে বেশ ফান করলো তারা, খেলাধুলা টুকিটাকি ইরুলুরু উরুরু ইত্যাদি ইত্যাদি খেললো, গল্প গুজব করলো তারা, ফ্রেন্ডরা মিলে আড্ডা দিল, অ্যান্ড খাওয়া দাওয়া রান্না হচ্ছে, বিশেষ খাবার দাবার ইত্যাদি। তো এগুলো করতে করতে রাত হয়ে গেছে এবং ফ্রেন্ডরা বলতে চাই রাত্রে কিন্তু ঘুমাবো না, আমরা গল্প করব, অনেক ফান করব। তো এই খাওয়া দাওয়ার পরে তারা বলতেছে আচ্ছা ফানের আর কি হবে, রাত্রে তো সবাই ঘুমায় গেছে, পুরো বাড়িটা নিঝুম হয়ে গেছে এবং সেই বাড়িটার চারিপাশে গাছগাছালি ছিল, বেশ বড় বাড়ি, এবং বাড়ির পেছনে একটা বিশাল পুকুর, তার পাশে বিশাল গাছ, বড় বড় সেই নারকেল গাছ হয়ে আছে এবং সেগুলো একেবারে নিচু হয়ে পুকুরের উপরে চলে গেছে। এবং রাত হয়েছে যে চাঁদের আলো পড়ছে, সেই গাছের পাতার ফাঁকগুলো সেই চাঁদের আলো পড়তেছে পুকুরে, একটা রহস্যময় পরিবেশ। তো বলতেছে বান্ধবীরা বলতেছে কি ফান করবি তোরা আজকে, এই রাত হয়ে গেছে, এখন তো সবাই ঘুমায় গেছে এবং চারিপাশে নীরব নিথর, কাউকে যে ফোন করে পাবি সেটা উপায় নাই, ওরাও যে উঠবে এবং তোর সাথে কথা বলবে, ওদের বাসা তো পরিবেশ নাই, আমরা রাত্রে আর কি করব, আমরা কি লুডু খেলবো, এগুলো বলতেছে। তো বলতেছে যে না না, লুডু খেলে এত রাত্রেবেলা আর কতক্ষণ লুডু খেলবো এগুলো। তো বন্ধুরা বলতেছে যে বান্ধবীকে যে তোর বাসায় ক্যারাম বোর্ড আছে, বলে না না ক্যারাম বোর্ড নাই। যাই হোক, তারা অনেকক্ষণ গল্প করতে বলে আয় মুভি দেখি। তো তারা কিছুক্ষণ চেষ্টা করছে মুভি দেখার, তো ভালো লাগলো না। এর মধ্যে এক ফ্রেন্ড বলতেছে যে ওর কিন্তু মানে যার বাড়িতে গেছে ওর বাড়িতে ওর বাসায় কিন্তু আউইজি বোর্ড আছে, হ্যাঁ ও আনাইছে ওই আউইজি বোর্ড, হ্যাঁ তো ওইটা দিয়ে খেলতে আমরা কিন্তু প্ল্যান সেট করতে পারি। তো দিশা খুব ব্যাপারটাতে ইন্টারেস্ট পাইছে, মানে ও আসলে দিশা এই ভৌতিক ব্যাপারগুলো শুনলে তার মাথায় আর কিছু কাজ করতো না। তো সে বলছে যে এই আউইজি বোর্ড বের কর, তুই কোথায় আছে এই সেই। তো ওই ফ্রেন্ড ও মানে গাই গুই করতে করতে বলে দোষ ঠিক না, রাত্রেবেলা এগুলো নিয়ে আমরা দুষ্টুমি করবো এই সেই, আরে বাইর কর কিচ্ছু না, এগুলো ই করে চিল্লাচিল্লি করে তারপর দেখা যায় ওই ফ্রেন্ডের বাসা থেকে আউইজি বোর্ড বের করলো। তো দেখতেছে যে জিনিসটা এরকম লেটার টেটার দেওয়া, অনেক কিছু নকশা করা একটা চারকোনা বোর্ড এবং সেখানে এরকম গুটি আছে। তো তারা নিয়মটা জানে যে কিভাবে প্রশ্ন করলে কি হয়, আমাদের বললো যে আর কি প্রসিজার আছে, বললো যে এরকম এরকম মোমবাতি ইত্যাদি ইত্যাদি লাগে। যাই হোক, হাবি যাবি এগুলো আসলে আমি সবকিছু এক্সপ্লেন করতে পছন্দ করি না। যাই হোক, সেগুলো নিয়ে আসা হলো, এনে তাদের যে রুমটা ফ্রেন্ডের রুমটা সেখানে তারা বসলো। এবং তারা কিন্তু খুব সিরিয়াস যে তা না, বান্ধবীরা কাইন্ড অফ মনে করতেছে এটা ফান, আবার ভয়ও পাচ্ছে। তো এরকম চিন্তা করে তারা সেট করলো, করে দরজা টরজা লাগালো এবং তার বান্ধবীর রুমটা ছিল ঠিক একদম কর্নারে, মানে বান্ধবীর রুমের পাশেই হচ্ছে বারান্দা, বারান্দার পাশেই নারকেল গাছগুলো দেখা যায়, একদম পাশেই নারকেল গাছ, এবং সেই নারকেল গাছে কিন্তু নেমে গেছে পুকুরে, মানে সেই বান্ধবীর রুমের পিছনে হলো বিশাল পুকুর, পুকুরের ওই পাশে একেবারে জঙ্গলা, মানে বিশাল জঙ্গলা, এরকম একটা অবস্থা। মানে বাতি টাতি নিভায় তারা বসলো এবং সেই ই করে দিছে, ওই পর্দাগুলো টেনে দিছে। তো পর্দাগুলো টেনে দিয়ে তারা মোমবাতি জ্বালায় বসছে, বসে বলতেছে যে আচ্ছা এরকম এরকম তারা শুরু করলো তাদের প্রসিজার। তো অনেকক্ষণ তারা তাদের মতো এটা ওইটা বলল যে এরকম কেউ আছো কিনা, এরকম আসো ইত্যাদি ইত্যাদি। তো যখন বলতেছে কিচ্ছু হচ্ছে না, তো এটা টার্ন নিল, তারা বিভিন্ন বান্ধবী যে তারা তাদের মধ্যে দুইজন বান্ধবী কিন্তু সরে গেছে, বলছে যে আমরা এখানে থাকবো না, ওদের মধ্যে দুইজন বান্ধবী চলে যেয়ে আরেকটা রুমে শুয়ে আছে, লিভিং রুমে মানে ড্রয়িং রুমে ঘুমায় আছে, শুয়ে পড়ছে, তারা বলছে আমরা এগুলোর মধ্যে থাকবো না, ওরা ওরা ভয় পায়। আর এখানে যে কয়জন ছিল তারা এরকম আলাপ করতেছে যে এরকম যে অমুক কেউ থাকলে আসো ইত্যাদি ইত্যাদি যেটা বলে, তো এরকম টার্ন নিচ্ছে, মানে এক একবার এক একজন বলতেছে কিচ্ছু হচ্ছে না। তো মোমবাতি গুলো জ্বালায় রাখছে তারা, বাতি কিন্তু নিভানো, ফ্যানও নিভানো, ঘরের ফ্যানও বন্ধ করা এবং পর্দা গুলো হালকা করে সরানো, আলো আসতেছে সামান্য বাইরের। তো এর মধ্যে টার্ন আসলো দিশার বলার। তো দিশা খুব গম্ভীর হয়ে চোখ বন্ধ করে সে এরকম গম্ভীর ভাবে বলল যে এখানে যদি কেউ থেকে থাকো তাহলে আসো, আমরা তোমার সাথে কথা বলতে চাই, তোমার নাম শুনতে চাই। অনেকক্ষণ বলে চুপ করে আছে, দেখলো যে কিচ্ছুই হচ্ছে না, কিচ্ছুই হচ্ছে না, একদম নিথর সময়, সময় একেবারে জমাট বেঁধে গেছে চারিপাশে। এই সময় পাশ থেকে এক বন্ধু বলল যে ফালতু কিচ্ছু নাই, কিচ্ছু আসে না, আজাইরা এই মানে তুই কি উল্টা উল্টা পাল্টা বলতেছিস, আজাইরা হুদাগামে আমাদের সময় নষ্ট, একটা ওয়েস্ট অফ টাইম, এটা বলে সে উঠে যেতে গেছে ওখান থেকে। এই সময় মনে হলো যে একটা দমকা বাতাসের মতো, মানে ঠিক দমকা বাতাস না, হালকা একটা বাতাসের মতো, এদিককে ফুল যেটি দেয় সেরকম একটা হালকা বাতাস এসে ঠাস করেছে, যে কটা তারা মোমবাতি জ্বালাইছিল মোমবাতিগুলো নিভে গেল, ঘর অন্ধকার হয়ে গেল, মানে মোমবাতির আলোর যে আলোটা ছিল সেটা নিভে গেল, শুধু এখন মাত্র এই জানালার পর্দার ফাঁক দিয়ে যতটুকু আলো আসতেছে এতটুকুই, এবং পুরো ঘর নিস্তব্ধ। তো তখন দিশা বলে উঠল যে কি ব্যাপার, হঠাৎ করে মোমবাতি নিমলো কি, তোরা কেউ ফু দিছিস? তো কোনো শব্দ নাই। তো হঠাৎ করে মনে হলো যে কেউ একজন বলছে যে হ্যাঁ, তো হ্যাঁটা কে বলছে এটা কিন্তু কেউ বলতেছে না, বলছে কে, ওরাই নিজেরা বলছে কে কে হ্যাঁ বলছে। এগুলো বলতে বলতে তার এক বান্ধবী উঠে গেছে, উঠে যে ওই অতটুকু আলোর মধ্যে হাতায় সুইচটা অন করে দিল লাইটের, মানে বাসার রুমের যে বাতি সেটা। এখন বাতিটা জ্বলার সাথে সাথে যেটা হলো, বাতিটা জ্বললো, জ্বলার সাথে সাথে ডিম হয়ে গেল, মানে বাতিটা জ্বলার পরে হঠাৎ করে আলো কমে গেল। অনেক সময় দেখবেন এলইডি লাইট গুলোতে ব্যাটারি না, ব্যাটারি অপারেটেড হলে আলো মানে ব্যাটারি কমে গেলে যেরকম লাইট ডিম হয়ে যায়, ওরকম ডিম হয়ে গেল আলোটা, একেবারেই মানে মানে কমে গেল, মানে একদম মনে হলো যে আলোটা জ্বলে একদম কমে গেছে। তোর একটা অবাক হইলো, কি ব্যাপার আলোটা এরকম কমে গেছে কেন? তো এই সময় বান্ধবী বললো যে ব্যাটারি কি লাইনে কোনো সমস্যা আছে, বলে দরজাটা খুলতে গেল। দরজাটা খুলতে যাওয়ার সাথে সাথে প্রচন্ড রকম শব্দ করে বাল্বটা ফেটে গেল, ঠাস করে ফাটলো পুরো, মানে এটা কিন্তু কোনো ফিলামেন্ট বাল্ব না, এটা কোনো এনার্জি বাল্ব ছিল, ঠাস করে ফাটলো পুরো গ্লাসটা, এবং সাথে সাথে ত্রিম করে একটা শব্দ হলো, মনে হয় তাদের কোনো নিচের মেইন সুইচে বা কিছু জোরে সারা বাসার ইলেকট্রিসিটি চলে গেল, অন্ধকার হয়ে গেছে সারা বাসা। তো দরজাটা খুলে দিছিল মানে বান্ধবীটা, কিন্তু ভয় লাভ দিয়ে এসে পড়ল দিশার উপরে, পড়ে সে মানে হাত ধরে বলতেছে যে কি হিসেবে আমার ভয় লাগতেছে এখানে। তো দিশাও দেখলো যে সে নিজেও ভয় পাচ্ছে, তার কাছে মনে হচ্ছে যে এই ঘরে তার বান্ধবীরা ছাড়াও কেউ একজন আছে, দিশা ফিল করতেছে, এবং সে মনে ফিল করতেছে যে তার ঠিক অপোজিটে তার বান্ধবী বসা, যাদের বাসায় মনে হচ্ছে যে ওর পেছনেই কেউ বসা, তার কাছে মনে হচ্ছে এই আলো অন্ধকারে হালকা আলো আছে বাইরে রাতের আলো সেটাতে, তার মনে হচ্ছে ওর পিছনে কেউ বসা আছে, এবং সে বুঝতে পারতেছে না আসলে পুরো জিনিসটা, কিন্তু সে প্রচন্ড ভয় পাচ্ছে। এই সময় দেখলো যে ঘরে তার বান্ধবীর মা আসলো চার্জ লাইট হাতে, হাতের মধ্যে চার্জ লাইট ছিল, চার্জ লাইট নিয়ে আসলো, এসে ঢুকলো, ঢুকে দেখতেছে যে সবার চেহারা পাংশু ভয়, তো বলছে তোমরা কি করতেছো, কি ব্যাপার এইভাবে করে হঠাৎ করে, মানে কিছু তোমরা কিছু করছো নাকি লাইনের মধ্যে, কিছু লাগাইছিল লাইনে উল্টাপাল্টা কিছু, এভাবে করে সব কি ফাটলো এখানে, লাইট ফাটছে ঘরের মধ্যে? তো বলতেছে আর কি একজন জানে আন্টি লাইট ফেটে গেছে এখানে। বলে কেন লাইট কেন ফাটলো, কি ব্যাপার? তো বলছে বিদ্যুতে কিছু হয়েছে। তো তখন তার মা বলতেছে যে হতে পারে, হয়তো জানি না লাইনে কি হলো, তো এই মানে খুবই মানে একটা মানে বিপদের ব্যাপার রাতের বেলা এরকম, এখন আর এই রাতের বেলা আর ই করা লাগবে না, তোমরা মনে হয় বেশি ফান করতেছো, বেশি করতেছো, এক কাজ করি তোমাদেরকে বাসায় নামাই দিয়ে আসি, তোমরা কে কে আসো? তো বলতেছে আন্টি রাতের বেলা আমরা যাবো। বলে হ্যাঁ বাসায় চলে যাও, এটাই ভালো, তোমরা বেশি ফান করতেছো এখানে। তো তখন কিন্তু সময় রাত একটা একটা দেড়টা, তো এটা কিন্তু বেশ রাত, এবং এটা কাইন্ড অফ লাইক একটু ইনসাল্টিং ও মনে হয় মানুষের কাছে, যেরকম রাতের বেলা বাসার থেকে যদি বলে বাসায় দিয়ে আসো, তো দেখলো যে সেই ফ্রেন্ডের মা চলে গেল ওই রুমে, যে তার বাবাকে বলতেছে যে এদের নিয়ে পারতেছি না, রাত্রেবেলা কি করে না করে, কারেন্টের লাইন কেন এরকম হলো তাও জানি না, এই সেই কথা বলতে বলতে তার মা বলতেছে পাশে। তো এই কল দিল, সে কল দিয়ে ড্রাইভারের সাথে কথা বলতেছে নিচে, ড্রাইভারও বলতেছে যে নিচে মনে হয় কাট আউট পড়ে গেছে আর কি কি হয়েছে বলতেছে ইত্যাদি ইত্যাদি, মানে মানে আচ্ছা ই আর কি পাশে কি কথা বলতেছে তারা যতটুকু বুঝলো আর কি। তো একটু পরেই সেই ইলেকট্রিসিটি আসলো বাসার ভেতরে, কারেন্ট চলে আসলো, মানে ওই যেগুলো পড়ে গেছিল হয়তো সব, মানে সেখানকার যেই কাট আউট বা যেই তাদের সার্কিট ব্রেকার ছিল ওগুলো হয়তো উঠাইছে, উঠায় এসে দিশাদেরকে বাসায় পাঠানোর ব্যবস্থা করলো। তো দিশা যখন বাসায় যাচ্ছে তার কাছে খুব ভয় লাগতেছিল, গাড়িতে করে বাসায় পাঠাইছে তাকে, তার খুব ভয় লাগতেছিল কেন জানি রাস্তার মধ্যে। বাকি বান্ধবী যে কয়জন ছিল সবাই চুপ ছিল গাড়ির ভেতরে, একদম কথা বলেনি। তো দিশাকে যখন বাসার সামনে নামায়, দিশা তো তার মায়ের সাথে কথা বলছে ফোন করে যে চলে আসবো এখানে একটু ওদের বাসায়, মানে ঝগড়া চাটিয়েছে ওদের ভেতরে, দিশা বলে নাই কি হয়েছে, ও ওদের বাসায় একটু ঝগড়া চাটিয়েছে বাসায় চলে আসবো। তো তার মা বলছে চলে আসো তাহলে তাড়াতাড়ি, তার নামাই দিলে তোমাকে নামাই দিয়ে যাক। তো এসে সে গাড়িতে থাকতে কথা বলছে, বলে যখন বাসার নিচে আসে দেখলো যে তার মা দাঁড়ায় ছিল জানালায় সামনে। তো দিশা এসে নামার পর তার মা নেমে আসে নিচে, এসে তাকে নিয়ে যায়। তো দিশার কাছে ভয় লাগতেছিল, ইভেন তার গাড়ির ভেতর থেকে হেঁটে বের হয়ে উপরে যেতেও ভয় লাগতেছিল। তো সে বাসায় যেয়ে তার আম্মুকে বলে যে আমি তোমার সাথে ঘুমাতে চাই রাতে। তার মা রাজি হয়, বলে ঠিক আছে অসুবিধা নেই তুমি ঘুমাও। তো পরদিন সকালে যখন দিশা ঘুম থেকে ওঠে তখন দেখে যে তার সেলফোনে অনেকগুলো কল সেই বান্ধবীর বাসার থেকে, বান্ধবীর নাম্বার থেকে আর কি। তো দিশা কল ব্যাক করে বান্ধবীর বাসায়, যার বাসায় গেছিল। তো তার মা খুব মানে আপসেটিং কান্নাকাটি করতেছে ফোনের মধ্যে, খুব কান্নাকাটি করতেছে। তো বললো কি হয়েছে আন্টি কি ব্যাপার, সে মানে স্পষ্ট বলতে পারতেছে না, মানে দিশা বলতেছে কি হয়েছে আন্টি, তার মা স্পষ্ট কথা বলতে পারতেছে না, গলা জড়া যাচ্ছে। তো বলতেছে কি হয়েছে, আবার জিজ্ঞেস করলো সে, বলে বাবা তোমাদেরকে তো পাঠাই দিলাম, তারপরে ও যে ঘুমাইতে গেছে ও রাতের বেলা মানে হঠাৎ করে খুব শব্দ করতেছিল, গোঙাচ্ছিল, এই শব্দ পেয়ে আমরা গেছি, যেয়ে দেখি ও বিছানার মধ্যে শুয়ে গোঙাচ্ছে, একদম ই হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে কেমন। তো বাতি জ্বালায় ওকে আমরা চেষ্টা করছি, অনেক পানি ছিটায় অনেক ভাবে শরীর ম্যাসাজ করে দেখতেছি, ওর গা জ্বরে পুড়ে যাচ্ছিল, মানে ভয়ঙ্কর অবস্থা। তো এই অবস্থায় লাস্টে ওকে হাসপাতালে নেওয়া হয়। তো হাসপাতালে নিয়ে ওর প্রেশার এমন বেশি যে ও আসলে মানে সার্ভাইভাল প্রেশার নামাইতে পারতেছি না কোনোভাবে, ব্লাড প্রেশার চরম হাই, এটা নামাইতে পারতেছি না আমরা, তো খুব অসুস্থ। তোমাদেরকে জানাইলাম যে কি অবস্থা। তো যাই হোক, এই কথা শোনার পরে দিশার তো খুব মন খারাপ হয়, বলে আন্টি কোন হাসপাতালে আমরা আসবো। তো পরবর্তীতে দিশা দিনের বেলা যায় ওখানে, স্কুল আর যায়নি ওই দিন, পরদিন যেয়ে দেখে যে তার ফ্রেন্ড আসলে মারা গেছে, এবং তার আসলে শরীর নাকি এরকম বারবার এরকম মোশরাচ্ছিল এবং সে সেন্সেই আসতে পারেনি আর, ওরকম অবস্থায় তার ব্লাড প্রেশার এত হাই ছিল যে সে মারা যায় ওইভাবে। তো যাই হোক, খুব মানে তার মানে যে তার অবস্থাটাও খুব একটা ভালো ছিল না, তাকে দেখার মানে চেহারা অবস্থাটাও খুব খারাপ ছিল। দিশা খুব আপসেট হয়ে যায় এবং সে অনেকদিন মেন্টালি খুব অসুস্থ থাকে ব্যাপারটা নিয়ে, সে আসলে অনেকদিন চিন্তা ভাবনা করতে পারেনি এই ব্যাপারটা, খুব মানসিক যন্ত্রণায় ছিল। তো দিশা যেটা বলছে যে সে আসলে ভাবতে পারে না যে আসলে কি হয়েছিল ওই দিন, কি তাদের এই যে তারা চেষ্টা করছিল কোনো কিছু করার, প্ল্যানচেট বা কিছু একটা, এই কারণে কিছু হয়েছে কিনা, কোনো বাজে প্রভাব পড়ছে নাকি, বা দিশা নিজেও জানে না আসলেও তার প্রতি কোনো পিশাচের প্রভাব আছে কিনা, বা ওই দিন কি অন্যরকম উল্টাপাল্টা কিছু হয়ে গেছিল কিনা ওইখানে। তো এটা একটা মানে বেশ ভয়ের এবং দুঃখের স্মৃতি দিশার কাছে, যেটা সে শেয়ার করছে আমাদের কাছে। এটা সে বলেছে কতটুকু ভৌতিক সে জানে না, বাট ব্যাপারটা বেশ দুঃখের এবং ভয়ের, তার কাছে মনে হয়েছে ব্যাপারটা বেশ ভয়ের, এখনো দিশা বেশ ভয়ে ভয়ে থাকে। তো যাই হোক, এটা ছিল দিশার কাহিনী, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন, আপনাদের মতামত জানাতে পারেন অবশ্যই আমাদেরকে। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuturi@gmail.com, which is odbhuturi@gmail.com। পাঠিয়ে দিন আপনার মতামত, আপনার কাছে থাকা কোনো অভিজ্ঞতা, আপনার কাছে থাকা কোনো ঘটনা, বা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা আমাদের সাথে পাঠিয়ে দিতে পারেন, আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। শেয়ার করতে পারেন আমাদের কাছে, অথবা আপনার এলাকার কোন মিথ বা লেজেন্ড সেটিও আমাদের কাছে শেয়ার করে ফেলতে পারেন। আর এখন চলে যাব, কয়েক সেকেন্ডের জন্য ফিরে আসবো আরো একটি ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। তবে যাবার আগে আরো একটা রিকোয়েস্ট করে যাবো, যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, কমেন্ট করুন। আর যারা বিদেশে আছেন তারা জয়েন বাটনটি ক্লিক করে দেখতে পারেন, মেম্বারশিপ কন্টেন্টের জন্য আরো অনেক নতুন মেম্বারশিপ কন্টেন্ট অ্যাড হবে সেখানে। তো চলে যাচ্ছি, ফিরে আসছি নতুন ঘটনা নিয়ে, কোথাও যাবেন না। আরো একবার ফিরে এলাম অদ্ভুত উড়িতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আসলাম আয়ুব মালয়েশিয়ার পেনং থেকে, এবং তিনি আমাদের একজন বাংলাদেশি ভাই। তিনি যে কাহিনীটি শেয়ার করেছেন, তিনি নিজেই ব্যক্তিগত পর্যায়ে কাহিনীটি শুনেছেন এবং সেই জায়গায় তিনি ছিলেন, যেই জায়গায় তিনি কাহিনীটি শুনেছেন সেই জায়গায় তিনি ছিলেন, এবং যার সম্পর্কে তিনি ঘটনাটা শেয়ার করেছেন তাকে তিনি নিজ চোখে দেখেছেন, এবং এটি তার জীবনের বেশ সমস্যা সংকুল একটা সময় ছিল। যেই সময় তিনি মালয়েশিয়ায় গিয়েছিলেন কিন্তু তার বৈধ কাগজপত্রের ব্যবস্থা তেমন ছিল না, এবং তিনি বেশ কষ্টে জীবনযাপন করছিলেন সেই সময়, এবং তখনকারই একটা ঘটনা তিনি শেয়ার করেছেন। আমি চলে যাচ্ছি আসলাম আয়ুবের ঘটনায়। বেশ অনেক বছর আগের কথা, আজ থেকে প্রায় 15-20 বছর আগের। তো সেই সময় আসলাম মালয়েশিয়া যান এবং তিনি প্রতারিত হন। তার যেই কাগজপত্র, যেভাবে বৈধ কাগজপত্র দিয়ে তাকে নেয়ার কথা ছিল, যার মাধ্যমে গিয়েছিলেন তিনি, তাকে আর কি সেই উপায় নেন নাই। তো তিনি সেখানে পৌঁছান তো ঠিক আছে, কিন্তু পৌঁছানোর পরে বিশাল বিপদে পড়েন, কারণ তার কাগজপত্র ঠিক নাই, তিনি কাজ করতে পারছেন না, বিশাল ভয়ের একটা ব্যাপার। এবং তার সাথে কিছু বাঙালি সহ সেখানকার যেই তাকে লোকালি যার কাছে দেওয়া পাঠানো হয়েছিল কাজের জন্য, সে তাদেরকে নিয়ে জঙ্গলে ঢুকে যান এবং জঙ্গলে নিয়ে তাদেরকে রাখেন, এবং সেখানে মানে মোটামুটি বেশ বনের ভিতরেই, বেশ বেশ ভয়ের জায়গা। আসলাম বলেছেন যে সেখানে থাকার জন্য শুধুমাত্র একটা কন্টেইনার, এবং সেই কন্টেইনারও একদম লক্কর ঝক্কর, এবং সেই বলেছে তারাই যে রেখেছিল সে বলেছে এখান থেকে মানে তাকে খুব সামান্য, তাদেরকে, তারা যে কজন বাঙালি ওখানে ছিলেন তাদেরকে খুব সামান্য পরিমাণেরই রেশন সরবরাহ করা হয়েছিল, খাবার দাবার, এবং বলা হয়েছিল যে এখানে কিন্তু অনেক কিছুর ভয় আছে, এমনও হতে পারে এখানে ইমিগ্রেশন এসে তোমাদেরকে হানা দেবে, অথবা হতে পারে এখানে বন্য প্রাণীও হানা দিতে পারে, রাতের বেলা খুব সাবধানে থাকবা। তো যাই হোক, এরকম বিভিন্ন রকমের ভয় তাদেরকে দেখিয়ে ওখানে রাখা হয়, এবং দিনের বেলায় অনেক সময় দেখা যাচ্ছে, এবং প্রতিদিন না, দুই দিন একদিন পর পর এসে সেই যে লোক যাদের যার কাছে তাদেরকে সম্পর্ক করা হয়েছিল, সেই লোক তাদেরকে এসে নিয়ে যেত শহরে এবং বিভিন্ন জায়গায় দেন দরবার করত কাজের জন্য, এবং আবার তাদেরকে ফিরিয়ে আনা হতো এখানে। এরকম একটা কষ্টের জীবন আসলাম ভাই সে সময় পার করছিলেন, এবং তিনি সেই জঙ্গলে ঢোকার পর তার শুধু মনে হতো যে কেন তিনি এত টাকা খরচ করে দেশ থেকে আসলেন, খুবই দুঃখ প্রকাশ করতেন, এবং তার সাথে যারা বাঙালি ছিল তারাও, এবং শুধু বাঙালি না, আরও কয়েকজন অন্য দেশের মানুষও ছিল আমাদের আশেপাশের পার্শ্ববর্তী দেশের, এবং তারাও বেশ দুঃখ প্রকাশ করত, সবাই বেশ কষ্টে জীবনযাপন করছিল সে সময়টায়। তো এরকমই একটা সময় আসলাম ভাই একবার আরেকজন সাথে দেশি ভাইকে নিয়ে বের হন রাতের বেলা, তখন অসহ্য গরম, এবং এই গরমে টেকা দেয় মানে একেবারে হিউমিডিটি একদম আকাশচুম্বী হিউমিডিটি, এবং সেখানে থাকার মতো অবস্থা নাই, এরকম একটা অবস্থা। আর সেই জায়গায় কিন্তু বিদ্যুতের ব্যবস্থা নাই সেই জঙ্গলের ভেতরে, রাতের বেলা তারা কিন্তু সেই বাতি জ্বালিয়ে এবং চার্জ লাইট জ্বালিয়ে থাকতেন, এরকম অবস্থা, খুবই ভয়ঙ্কর একটা অবস্থা। তো তারা ওই রাতের বেলা সেখানে আর গরম সহ্য করতে না পেরে, তাদের ওখানে একটা চার্জ ফ্যান ছিল, ব্যাটারি মানে চার্জিং ফ্যান, সেটা ঘুরে বাতাস দিত, বাট সব সময় দিত না, ব্যাটারি চার্জ শেষ হয়ে যেত, এটা দিনে ওই লোক এসে মাঝে মাঝে সেটা নিয়ে যায় চার্জ করে দিয়ে যেত তাকে, তো তাদেরকে আর কি। তো যাই হোক, তো রাতের অসহ্য গরমে তিনি বের হয়েছেন আসলাম ভাই তার এক বাঙালি ভাইকে নিয়ে বের হয়েছেন, এবং হাঁটছেন মানে একটু বাতাসের আশা, এবং জঙ্গলের পরিবেশ অন্যরকম। তিনি বলছেন যে সেই জঙ্গলের পরিবেশ বেশ ভয়ের, যারা জঙ্গলে থেকেছে তারাই বুঝতে পারবেন, চারিদিকে ওয়াইল্ড একটা এনভায়রনমেন্ট, রাতে মানে সেই জঙ্গলের ভেতরে যে মানে নিশাচর প্রাণীর ডাক সেটা শোনা যায়, এবং তারা ভয় পেত কারণ সেই লোকও তাদেরকে সাবধান করেছিল যেখানে বাঘও চলে আসে মাঝে মাঝে, তো সাবধান। খুব সাবধান, চলাফেরা রাতের বেলা করাই যাবে না, এরকম ভাবে বলেছিল। তো তিনি সেগুলো শুনেছেন, কিন্তু একটা সময় আসলেই যে রাতের এই মানে গরম আর যেরকম পরিবেশ এবং বন্ধ থাকতে থাকতে তার কাছে একেবারে অসহ্য লাগলো। তা আসলাম ভাই হেঁটে বের হয়েছেন বাঙালি ভাইকে নিয়ে। তো হেঁটে তারা গল্প করতেছে, হাঁটতেছে, দেশের গল্প করতেছে। আর যেহেতু তারা গ্রামের ছেলে, তাদের ভেতরে সেই সাহস আছে আর কি, যা গ্রাম তো এরকমই অন্ধকার পরিবেশ, তারা চলাফেরা করছে গ্রামে, কিন্তু জঙ্গলের মধ্যে পরিবেশটা আরো অন্যরকম। তা হাঁটতেছে, গল্প করতেছে বিভিন্ন সুখ দুঃখের কথা এবং গ্রামের কথা। তো এক সময় দেখা যাচ্ছে দুঃখের মাঝে থাকতে থাকতে দুঃখের কথা মানে চলে যায়, তখন মানুষ সুখ খোঁজার চেষ্টা করে। তো নিজেরা ভালো কথাও বলতেছেন, চাঁদের আলো পড়ছে চারিপাশে এবং চাঁদের আলোতে ছেয়ে গেছে চারপাশ, গরমটা একটু কম বাইরে, যেহেতু কন্টেনারের ভেতরে অনেক গরম, বাইরে এতটা গরম নাই। হেঁটে হেঁটে সামনে আসছেন দুই ভাই এবং হাঁটতে 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 অনেক দূর চলে আসে তারা। এবং তখন আসলাম ভাইয়ের সাথে যে রুমমেট ছিল সে বলতেছে, ভাই আমরা কিন্তু অনেক চলে আসছি দূরে, আপনি চিন্তা করেন, খোলা একটা মাঠের মতো ছিল, দূরে দূরে স্ক্যাটার্ড ভাবে কিছু গাছ আর চারিপাশে মানে ঘিরে গেছে বনটা আর কি, মানে গাছগাছালি দিয়ে একেবারে ঘিরে গেছে, মাঝখানের জায়গাটা একটু ফাঁকা, কয়েক জায়গায় মানে স্ক্যাটার্ড ভাবে কিছু গাছ আছে, এরকম একটা অবস্থা। তো চাঁদের আলো পড়ছে এবং কিছু জায়গায় উঁচু, কিছু জায়গায় নিচু, এরকম একটা অবস্থা, মানে উঁচু টিলার মতো আবার নেমে গেছে। তো সেই ভাই বলতেছে যে, আসলাম ভাই আমরা কিন্তু দূরে চলে আসছি, অনেক অনেক দূর চলে আসছি, তো আবার রাত্রেবেলা হারাই গেলে জঙ্গলের মধ্যে বিপদ। তো আসলাম সাহেব বলতেছে যে, না না আমরা তো ফাঁকা জায়গায় আছি, আমরা তো এখনো জঙ্গলে ঢুকি নাই, তো অসুবিধা নাই। তো এরকম বলতে বলতে আর একটু সামনে যাওয়ার পর দূরে তারা দেখতে পেল এক জায়গায় একটা মানুষের মতো বেশ দূরে একটা ছোট্ট মানুষটা, অনেক দূরে হওয়াতে তার যে প্রতিকৃতি অনেক ছোট লাগতেছে, মনে হবে একটা ছোট লাগতেছে, কিন্তু বোঝা যাচ্ছে যে মানুষ, কারণ তার পাশে দুইটা লণ্ঠন রাখা, সে দুইটা লণ্ঠন রেখে কিছু করতেছে। তো আসলাম ভাই বললো, কি ব্যাপার এখানে, আবার কোন মানুষ? একটু ভয় পাইছে তারা, যেহেতু তাদের কাগজপত্র নাই, তারা তাদেরকে বলছে সেই যে লোক তাদের এখানকার মোট কথা যে নাকি তাদের কেয়ারটেকার, সে বলে দিচ্ছে যে তোমরা কিন্তু সাবধান, যেহেতু কাগজ নাই বিপদে পড়বে, সাবধান, যাতে কোনোভাবেই তোমাদেরকে এখানে মানে আর কি ইসের লোকরা না ধরে, ইমিগ্রেশনের লোকরা না ধরে। তো হাঁটতে হাঁটতে তারা তারপরও কাছে আসলো কিউরিয়াসিটির জন্য। তো দূর থেকে দেখতেছে একটা লোক, সে কাইন্ড অফ লাইক আলখাল্লার মতোই পড়া অনেকটা, উপরে একটা মানে বড় ফতুয়ার মতো পরা, আর একটা কাইন্ড অফ লাইক লুঙ্গি টাইপের কাপড় পেঁচানো কোমরে, মাথার মধ্যে আবার একটা কাপড় পেঁচানো, সে মাটি খুঁড়তেছে এবং মাটি খোড়াটা অনেকটা কবর যেভাবে খুঁড়ে সেরকম, মানে কবর খোড়ার মতো দেখে বুঝতেছে। তো আসলাম ভাই বললো, এটা খুব ইন্টারেস্টিং। তো তিনি আরো কাছে এসে গলা খাকারি দেয়। তো কালা গলা খাকারি দিলে লোকটা ফট করে তার দিকে তাকায়। তো তাকানোর পরে দেখলো যে লোকটার হাতে কোদাল ছিল, কোদালটা ফেলে দিয়ে লোকটা একটা দা বের করে। তো আসলাম ভাই ভয় পেতে হাত উঁচা করে এরকম উঁচা করে বলে যে, না না না, মানে কিছু কিছু মালয়েশিয়ান মালয় ভাষা পারতো, সেটা দিয়ে বলতেছে, আমরা তোমার কোনো ক্ষতি করতে আসিনি, আমরা এখানে থাকি কাছে, আমাদেরকে কিছু করো না। তো লোকটা দাঁটা নামায় তাকে, সেই তাদের মালয় ভাষাই বলে যে, তোমরা এখানে কোথায় থাকো? তো তিনি হাত দিয়ে দেখাইতেছেন আসলাম ভাই যে ওই দিকে। তো বলতেছে, এখানে কি তোমরা কি করে জঙ্গলে থাকো, পলায় আসছো? তো তিনি ওইভাবে না বলে তিনি বললেন যে, ওখানে থাকি আর কি, আমাদের মালিক রাখছে ওখানে, বসে যে জঙ্গলের মধ্যে মালিক রাখছে, তো সব যারা রাখে তারা হচ্ছে যারা অবৈধ তাদেরকে রাখে। তো তিনি বললেন যে, ওরকম না, মানে আমাদের কাজ আছে কিন্তু আমাদেরকে রাত্রে এখানে রাখে। তো যাই হোক, লোকটা তাদের কথাবার্তা এত ফ্লুয়েন্ট না, তো মানে আসলাম ভাই বুঝতে পারলো লোকটা ইংরেজিও বুঝে কিছু, কারণ ইংরেজিতেও তিনি কিছু কথা বলছেন। তো লোকটার কাছে আসলে এসে দেখলেন যে লোকটা কবরই করতেছে। তো তিনি তাকে বললেন যে, আপনার নাম কি? আমার নাম আসলাম, নিজের নাম বলে, আমার নাম আসলাম, আপনার নাম কি? বলে, আমার নাম ইসমাম। লোকটা বলতেছে, আমার নাম ইসমাম। তো বলতেছে যে, কি এখানে কবর খুঁড়তেছেন? বলে, হ্যাঁ আমি গোর খুঁড়ি, কবর খুঁড়ি আমি এখানে, কবর খোঁড়ার কাজ আমার। তো বলতেছে যে, এত রাতে এখানে কবর খুঁড়তেছেন ভাবে, দিনের বেলা অনেক গরম পড়ে আর সমস্যা, আর এইখানে কবর দেয় সেই এই জায়গায় কিছু জায়গা আছে কবর দেয়, এটা হচ্ছে ওইখানে দূরে সামনে দেখাচ্ছে, ওইখানে গ্রাম আছে, সেখানে মানুষ মারা গেলে কবর দেয়, আর দিনের বেলা অনেক গরম, আমার জন্য কষ্ট, আমার কাজই হলো এটা। তো দেখলো ওই কবর খোড়া, দেখলো অনেকক্ষণ দাঁড়াতে আসলাম ভাই, তারপর জিজ্ঞেস করলো তাকে, ইসমামকে, মানে সেই মালয় আর ইংলিশ মিলায় যে, ভয় লাগে না আপনার যে রাতের বেলা এরকম জঙ্গলের মধ্যে গভীর রাতে কবর দিতেছেন? তো সে বলতেছে যে, হ্যাঁ ভয় তো লাগেই, ভয় লাগার মতোই ব্যাপার, কারণ অনেক সমস্যা আছে এখানে। বলে, কিরকম সমস্যা? বলে যে, অনেক কিছু আসে চলে আসে এরকম, আর এই তুমি যে জায়গায় দাঁড়ায় আছো এই জায়গায় সব হচ্ছে এই আমার এই কবর দেওয়া এই জায়গা, ওই যে দেখো সামনে ওইখানে সব হচ্ছে কবর। তো তিনি খুব মানে অবাক হলেন, তো তিনি জিজ্ঞেস করতেছেন আসলাম ভাই সেই ইসমামকে যে তুমি কি কিছু দেখছো কখনো এরকম কবর দিতে এসে রাত্রেবেলা, যে বলতেছো যে এরকম ইসেই, তো বলতেছে যে হ্যাঁ অনেক কিছুই দেখছি। তো তখন লোকটা নিজেই কোদালটা রেখে একটু বসলো, বসে এসে তার সাথে তামাক ছিল, তামাক ধরাইলো, তামাক ধরায় বলতেছে বসো খাবা নাকি। তো দিল সিগার আর কি, মানে ওই যে এই পাতা দিয়ে বানানো বিড়ি টাইপের আর কি দিল। তো আসলাম ভাই তো সিগারেট খাইতেন, তো ওইখানে ওইটা পাইছে, ওইটাই খাইতেছেন। তো তারপর গল্প শুরু করলো লোকটা, বললো যে এখানে অনেকদিন ধরে আমি কবর দিই, তো একবার কি হলো জানো? বলে কি? বলে আমার তখন বয়স কম, এখন তো অনেক বয়স হয়েছে আমার, তো মোটামুটি আজ থেকে আরো 20 বছর আগে তখন আরো বয়স কম ছিল। তো তখন আমি এখানে প্রথম এই খোঁড়াখুঁড়ি করতে আসি, তো আমার বাবার সাথেই আসতাম, আমার বাবাও কবর খুঁড়তো। তো আমার বাবা ওই দিন অসুস্থ, বেশ অসুস্থ, সে মানে বিছানায় পড়ে গেছে, তো সে আর আসতে পারবে না। এর মধ্যে খবর আসলো যে এখানে কবর খুঁড়তে হবে এবং এই কবর রাত মানে তারা এরকম ভোরবেলায় কবর দিয়ে দিবে, এখানে এরকম একটা অবস্থা, মানে ফজরের পরে এখানে কবর দিবে, তো রাতের বেলায় মাটি খুঁড়তে হবে। তো আমি তো আমার বাবা তো যেতে পারবে না, আমার বাবাকে আমি বললাম যে আমি যাই, তো আমাদের টাকা পয়সারও দরকার, আমরা আর্থিকভাবে খুব সচ্ছল না। তো আমার বাবা নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও আমাকে বললো যে আচ্ছা যাও, কিন্তু আমাকে দোয়া শিখাই দিল, বললো যে দোয়া পড়বা, মানে দোয়া আমি জানতাম, আমাকে মনে করাই দিল যে এই দোয়া পড়ে যাবা এবং তুমি তোমার কাজ শেষ করার সময় দূর থেকে যদি তোমাকে কেউ ডাকে বা ই করে তুমি কথা শুনবা না, আর কেউ কথা বলতে আসলেও তার সাথে কথা বলবা না, আর সব সময় নিজের যে দাঁটা সেটা সাথে রাখবা, কারণ এটা একেবারেই মানে ই লোহা দিয়ে বানানো, কাস্ট লোহা দিয়ে বানানো, এরকম লোহা সামনে সাথে থাকলেও ওরা আসতে পারে না। ততক্ষণ আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম যে কারা, বলে আসে খারাপ কাইন্ড আছে, খুব সাবধান, খুব সাবধান, সারা রকম জিনিস আছে এগুলো আসে, তো বাবা সাবধানে যাও। তো আমি ওই দিন রাতে তারপর রওনা দিই জিনিসপত্র নিয়ে এবং আস্তে আস্তে আসি, এবং জঙ্গল তখন সেরকম মানে গভীর, আজ থেকে 20 বছর আগে মনে করো যে জঙ্গল এখন যেরকম দেখতেছো তার থেকে অনেক নিবিড় ছিল, আর অনেক রকম ভয়ের ব্যাপার ছিল, একেবারে বাঘ থেকে শুরু করে সাপ থেকে অনেক কিছু আছে এখানে। তো আমি রাতের বেলা রওনা দিয়ে, আমার মাও আসতে দিতে চায়নি আমাকে, মা অনেক কান্নাকাটি করছে, আমি তারপরও বের হয়ে আসছি এবং এসে আমি কোদাল নিয়ে এবং আমার জিনিসপত্র নিয়ে কাজ শুরু করি খুঁজে। তো একটা জায়গা দেখালো আর কি ইসমাম, ওখান থেকে সে যখন যেখানে বসা তার থেকে দূরে, ওখানে জায়গাটা দেখা যাচ্ছে বেশ কিছু গাছগাছালি আছে এবং গাছগাছালির মাঝখান দিয়ে এখনো দেখা যাচ্ছে যে বেশ একটা ফাঁকা জায়গা, মনে হচ্ছে গাছগাছালি ঘিরে রাখছে কিন্তু মাঝখানে একটা যাওয়ার জায়গা আছে। তো ওই জায়গাটা দেখায় ইসমাম বলতেছে চাঁদের আলোতে দেখা যাচ্ছে যে ওই যে ওই জায়গাটা দেখছো, বলে হ্যাঁ, বলে ওই জায়গাটা দিয়ে মানে ওখানে ঢোকার জায়গা আছে এবং ভিতরে অনেক কবর, তো ওইখানে এসেই আমি কাজ শুরু করি কবর খোঁড়ার। এবং আমি যখন আসি একা একা পুরো মানে বনভূমি ডাকতেছে কেউ নাই, তা আমার কাছে একটু অস্বস্তি লাগছে, বাবার সাথে তো আগে আসছি অনেক কবর দিতে, তো এর জন্য ওই অভ্যাসটা আছে। তো এসে চারিপাশে তাকালাম, তাকায় দেখতেছি একেবারে নিশ্চুপ মানে নিঝুম পুরনো কবরগুলা, মনে হচ্ছে যে সবাই তাদের খবর আছে, যে মানে তারা জানে যে কেউ একজন আসছে মাটি কাটতে, কেউ একজন অ্যাড হবে, কেউ একজন আগামীকাল এখানে শুবে, তো মনে হচ্ছে যে তারা সবাই সেন্সে আছে। তো আমি এসে সেরকম ভাবে কবরগুলোকে সালাম দিয়ে আমি শুরু করলাম মাটি কাটা, একটা জায়গা বের করে তো ওরকম ভাবে কাটতেছি, আমার সাথে লণ্ঠন আছে, মাটি কাটতে 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 একটা এক জায়গায় উঁচু করে রাখতেছি। তো জানো তো যে মাটি কাটলে অনেক সময় পানি বের হয় এবং অনেক সময় হয় না, তো আমি যেখানে কাটতেছিলাম ওখানে পানি বের হয় নাই, তো ওরকম একটা অবস্থা। তো মাটি টাটি কাটা হলো, মাটি টাটি কেটে আমি বসে আছি, হঠাৎ করে আমার কাছে মনে হলো যে একটা শব্দ, মানে আমি তখন রেস্ট নিচ্ছিলাম, একটা শব্দ হচ্ছে গাছের ওই পাশে, এখানে তিনটা গাছ আছে, গাছের ওই পাশ থেকে একটা শব্দ আসতেছে, কেমন জানি মানে কোনো কিছু ছিঁড়লে যেরকম শব্দ আসে, মানে টেনে যদি গাছের বাকল টাকল ছিঁড়ে সেরকম একটা শব্দ আসতেছে। তো আমি সব চিন্তা করলাম কিসের শব্দ, এদিকে আমার হাতের যে লণ্ঠন সেটা টিম টিম করতেছে, এটার আলো তো আর অত দূর যায় না যেখান থেকে শব্দটা আসতেছে। তা আমি মনে মনে দোয়াটা পড়লাম, এখন দোয়া পড়তে যে আমি দোয়া কি ঠিক মতো পড়ছি কিনা সেটাও বুঝতে পারতেছি না, দোয়াটা আমার মনে আছে কিনা, কারণ আমার ভয় লাগতেছিল। তো আমি তারপরও দোয়াটা পড়ে আস্তে আস্তে করে উঠছি হাতে দাঁড়াটা নিয়ে এবং লণ্ঠনটা নিয়ে আস্তে 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 হেঁটে যাচ্ছি শব্দের উৎস উদ্দেশ্য করে, হেঁটে হেঁটে যাচ্ছি এবং আস্তে আস্তে গুটি গুটি পায়, যাতে আমার ওই শব্দটা মানে ওইখানে যে শব্দ হচ্ছে ওখানে যাতে কেউ যদি কোনো শব্দ করে থাকে যেন না বুঝে ঘটনাটা কি। আবার অনেকে বলতো যে ওখানে বাঘ আছে ইত্যাদি ইত্যাদি, এবং যেখান থেকে শব্দ আসতেছে ওখানে কিন্তু আমার বাবা আর আমি কবর খুঁড়ে আসছি কয়েকদিন আগে। তো মানে বেশি দিন হয় নাই, দুই তিন দিন আগেই কবর করছি। তো ওখানে একদম কাছে যখন চলে আসলাম তা আমি দেখতেছি যে মাটি একটা মানে একটা কবরের মতো জায়গা, সেখানে মাটি এলোমেলো ভাবে ছালা মানে উঠাইছে কেউ মাটি ওখান থেকে। তা আমার খুব কিউরিয়াসিটি হলো, দূরে লণ্ঠনের আলো হালকা পড়ছে সেখানে, আমি সাথে সাথে আমার যে লণ্ঠনের আলো কমায় দিলাম, সলতে একদম নিচু করে দিলাম যাতে ওখানে আলো না যায়। তাই মানে ওখানে কি হচ্ছে, মাটিকে সরাইছে। তো আমি লণ্ঠনটা ওখানে রেখে আস্তে আস্তে একেবারে হামাগুড়ি দিয়ে দা নিয়ে কাছে গেলাম। একদম কাছে যে দেখতেছি, একদম কাছে যখন হেঁটে গেছি ওখান থেকে মোটামুটি আমার দূরত্ব 10 ফিট, চাঁদের আলো পড়ছে কবরটার উপরে, আমি হঠাৎ দেখতেছি একটা খালি পিঠ, মানে পিঠটা খালি, একটা মানুষ মনে হয় বসা, তার পিঠটা খালি এবং সেটার মধ্যে নীলচে নীলচে টাইপ পিঠটা, মানে চাঁদের আলোতে মনে হচ্ছে পিঠটা নীলচে, মাথায় চুল নাই, মানে কয়েকটা চুল, দুই একটা চুল বের হয়ে রয়েছে। এরকম একটা মানুষ দুই হাতে মাটি সরায় কিছু একটা বের করছে মার কবর থেকে। তা আমি বুঝতে পারলাম যে কিছু না, ডেড বডি বের করছে। এবং তারপর আমি বুঝতে পারছি সে ডেড বডি ছিঁড়তেছে ওখান থেকে টেনে টেনে, মানে এটা তো একটু পুরানো হয়ে গেছে ডেড বডি, দুই তিন দিনের পুরানো, এবং সেটা মনে হয় ডিকম্পোজ হয়েছে, সে টেনে ছিঁড়তেছে, কড়াত কড়াত করে শব্দ হচ্ছে ছেঁড়ার। আমার অন্তরাত্মা কেঁপে গেল, আমি খুবই ভয় পেলাম। তো ইসমাম বলতেছে আর কি কথা যে আমি প্রচন্ড ভয় পেলাম, আমি কি করলাম মানে কেঁপে উঠে আমি জোরেই বলে ফেললাম যে ইয়া আল্লাহ। এই সময় দেখলাম ফট করে সেটা বসেছিল, সেটা আমার দিকে তাকালো, এবং তার যে দৃষ্টিতে কি ছিল এটা আমি বলতে পারবো না, এত ভয়ঙ্কর দৃষ্টি আমার জীবনে আমি দেখি নাই। মনে হচ্ছে দাউ দাউ করে দুইটা চোখ জ্বলতেছে এবং তার মুখে এক মানে এক সারি দাঁত, চাঁদের আলোতে বোঝাচ্ছে যে তার চাঁদের আলো পড়ছে, মুখের মধ্যে এক সারি দাঁত এবং সেখানে রক্ত এবং বোটকা গন্ধ ছুটতেছে দিক থেকে। সেটা আমাকে দেখেই, আমাকে দেখে ফেলছে অন্ধকারের মধ্যে, একটা শব্দ করলো, মানে বরং ভয়ঙ্কর একটা খ্যাক শব্দ করলো এবং ছুটে আসলো, এবং ছুটে আসাটা একটা কুকুরের মতো চার হাত পা দিয়ে দৌড় দিয়ে, সে যদিও মানুষের মতো আকৃতি, তার দুই হাত দুই পা আছে, সে ছুটে আসলো আমার দিকে। আমি কিছু বুঝে ওঠার আগেই আমার এক হাতে একটা কামড় বসায় দিল এবং আমি প্রচন্ড যন্ত্রণায় আমি আরেক হাতে দা দিয়ে তাকে কোপ মারলাম এবং সেই কোপের চোটে তার একটা হাতের কবজি পড়ে গেল এখানে, এবং সে প্রচন্ড আর্তনাদ করে ছিটকে সরে গেল এখান থেকে এবং প্রচন্ড জোরে গর্জন করতে করতে দৌড়ায় একদিকে চলে গেল। এবং পুরো জায়গাটা আমি তখন হতভম্বের মধ্যে দাঁড়াইছি, আমার যে জায়গায় কামড় দিছে ওই জায়গাটা দিয়ে রক্ত পড়তেছে, আমি তাকায় দেখতেছি যে কবরের মাটি উঠানো, সেখান থেকে কাফনের কাপড় দেখা যাচ্ছে এবং চাঁদের আলো চারিদিকে একদম ধুয়ে যাচ্ছে, এত মানে চাঁদের আলো বেড়ে গেছে চারিপাশে, এবং দূরে গাছগাছালির মধ্যে প্রচন্ড শব্দ শোনা যাচ্ছে দূর থেকে, যেন হুঙ্কার দিতে দিতে কিছু দৌড়াচ্ছে চারিপাশে। আমি ভয় আর দাঁড়াইলাম না, আমি কিছুক্ষণ মানে ওখানে দাঁড়ায় থেকে হতভম্বের মধ্যে ছেড়ে দৌড় দিলাম এবং আমি দোয়া পড়তে পড়তে দৌড় দিচ্ছি, আমি দোয়া পড়তেছি আর দৌড়াচ্ছি, দোয়ার মধ্যে ভুল হচ্ছে কিনা এটা আমি বুঝতে পারতেছি না, এবং আমি একটু পরপর বুঝতে পারতেছি আশেপাশের কোনো গাছগাছালির পাড়ি দিয়ে আমাকে ফলো করে কেউ আসতেছে এবং হেস হেস শব্দ করতেছে। তো যাই হোক, এরকম শব্দ করতে করতে একসময় আমি আমার গ্রামের প্রান্তরে পৌঁছায় গেলাম এবং আমি মানে একদম দৌড়ে যে গ্রামে ঢুকলাম এবং চিৎকার করা শুরু করলাম। তো অনেকে ভয়ে উঠল না এই রাতের বেলা সেখানে, এবং দেখা গেল দুই একটা বাসার থেকে এরকম শব্দ করে শব্দ শুনে মানুষ তাকাইছে জানলা দিয়ে, আমি বুঝতে পারছি হালকা আলো আছে তাদের কুড়ে ঘরের ভিতরে, কিন্তু কেউ উঠে বেরোল না। তা আমি চিৎকার করতে করতে, আমার তখনও ভয় লাগতেছিল ওই জিনিসটা ফলো করে আমার পিছনে আসতেছে, আমাদের বাসায় আসলাম এবং বাসায় এসে আমি চিৎকার করে পড়ে গেলাম সেখানে। তো আমার মা বের হয়ে আসলো, আমার অসুস্থ বাবা সেও কোনো মতো উঠে আসলো, এসে দেখলো আমাকে এবং আমার হাতের এই কাটা জিনিস দেখলো, এবং আমার বাবা সাথে সাথে বাবা মা দুজনই আমার হাতে চিকিৎসা করলো, পানি দিয়ে ধুলো, দেখলো যে মনে হলো ধারালো দাঁত দিয়ে কোনো হিংস্র পশু কামড় বসাইছে এখানে এবং মাংস ছুটে নেওয়ার মতো এরকম অবস্থা। এবং সাথে সাথে ওই সময় গাছগাছালির যেই ছিল তাদের কাছে সেগুলো তারা ওগুলাই ইউজ করতো তখন, গ্রামের মানুষ তখনও তারা শহুরে চিকিৎসাতে এত অভ্যস্ত না, সেগুলো আমাকে লাগাই দিল। এবং রাতের বেলা আমার বাবা মা দুজনই দোয়া করলো আমাকে নিয়ে, বেশ মানে বস ছোঁয়া রাখলো। আমি খুবই ভয় ছিলাম, দুঃস্বপ্ন দেখলাম রাতের বেলা, ওই মুখটাকে বারবার মনে হলো। তো সকালবেলা আমার বাবা আমাকে নিয়ে গেল স্থানীয় যে কবিরাজ, কবিরাজের কাছে। তো কবিরাজ বলল যে ওখানে কবর খোর হান্তু, বা আমাদের এখানে বলে কবর খোর হান্তু, মানে কবরের ভেতরে এরকম লাশ খায় হান্তু বলে, সে তারা তাদের মধ্যে কেউ এসে আমাকে আক্রমণ করছে এবং বলল যে দেখো তোমার পেশা, আমার বাবাকে বলল যে বেশ ভয়ের পেশা, এই পেশায় তুমি আসলে রাত বিরাতে কবর করো এটা ঠিক না, তো এটা তোমার ছেলে তো ওই হান্তুকে আহত করছে, তোমাকে কিন্তু তোমার ছেলে কিন্তু ছাড়বে না। তো যাই হোক, আমাকে চিকিৎসা করলো কবিরাজ এবং দোয়া দরুদ পড়ে দিল এবং সে আমাকে এরকম তার সাথে আমার সাথে রাখার জন্য একটা অ্যামুলেট দিল। তো সেটাও আমি রাখলাম এবং বাসায় চলে আসলাম এবং আমাকে বলল যে আমাকে যেন নজরে নজরে রাখে, বেশ মানে নজরে নজরে রাখে। এটাও বলে দিল আমাকে নাকি মাঝে মাঝে এসেই এরকম ই করবে আর কি, মানে প্রসেস করার চেষ্টা করবো ওই জিনিসটা, তো তার একটা প্রভাব নাকি আমার মধ্যে থাকবে। তো আমি খুব ভয় ভয় ছিলাম, আমার বাবা আমাকে অনেকদিন এরকম নেয় নাই আর ইসের ভিতরে, মানে এরকম মানে কবর খোঁড়ার কাজে আর নেয় নাই। আমার বাবা একটু সুস্থ ফিল করলে আরো একাও যায় নাই, সে গ্রামের আরো দু একজন নিয়ে যে কবর খুঁড়তো রাতের বেলা। তো একদিন এরকম আমার বাবা গেছে কবর খুঁড়তে রাতের বেলা এবং বাসার মধ্যে আমি আর আমার মা। তো আমি শুয়েছিলাম আমাদের ঘরের মধ্যে, একটা আমাদের ঘরগুলো ছিল কুড়ে ঘর, তো একটা ঘরের মধ্যে আমি শুয়েছিলাম, আমি একাই থাকতাম সেখানে। হঠাৎ আমার কাছে মনে হলো যে আমার ঘরের যে বেড়ার ওই পাশে মানে আমার মাথার কাছ থেকে কিছু একটা একটা শব্দ করতেছে এবং শব্দটা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হইতেছে এবং কেমন জানি শব্দটা, সে শব্দটাকে আমি অগ্রাহ্য করতে পারতেছি না। এক সময় মনে হলো সেটা বেড়া ভেদ করে আমার কানের কাছে চলে আসলো একদম শব্দটা, আর মনে হলো আমি নিজের সেন্স লোপ পেয়ে যাচ্ছে এবং তখনই আমি নিজে বুঝতে পারলাম কিছু একটা আমার শরীরের কন্ট্রোল নিয়ে নিতেছে। আমি প্রচন্ড হুঙ্কার শুরু করলাম, চিৎকার শুরু করলাম, একই দিকে আমি চেষ্টা করছি নিজেকে শান্ত রাখতে, আরেক দিকে এটা হচ্ছে না। তো এক সময় আমি পাগলের মতো লাফ দিয়ে চলে আসলাম আমাদের বারান্দায় এবং আমি বুঝতে পারছি আমি আমার মধ্যে নাই, আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছি আমি পারতেছি না। তো আমার এই রূপ দেখে আমার মা বের হয়ে আসছে, আমার মা এসে আমাকে ধরতে সাহস পাচ্ছে না, আমি নাকি পিশাচের মতো ব্যবহার করতেছিলাম। তো আমার মা সেটা বলছে এবং আমার মার চিৎকারে পাশের বাড়ির কুড়ে ঘর থেকে মানুষ বের হয়ে আসে এবং তারা এসে সবাই মিলে আমাকে জাপটে ধরে এবং বেঁধে ফেলে এবং আমি নাকি খুব বাজে রকম আচরণ করতেছিলাম। তো তারপর তারা আমাকে চিকিৎসা করে এবং আমি নাকি এরপর থেকে আমি অনেকদিন অসুস্থ ছিলাম, আমি চেষ্টা করতাম মানুষ দেখলে কামড়াতে এবং মুখ ভেঙচি কাটতাম। তো পরবর্তীতে ওই এলাকায় পার্শ্ববর্তী দেশ ইন্দোনেশিয়ার একজন মৌলানা থাকতো এবং তিনি এসে আমাকে ঝাড়েন, চিকিৎসা করেন এবং আমাকে বলেন যে ওর যখনই এরকম ই আসবে তখন থেকে যেন সে নিজেকে বুঝতে পারবে, ও নিজেই বুঝতে পারে ব্যাপারটা, তো যেন নিজেকে আটকায় ফেলে এই সময়। তো এরপর থেকে আমার বাড়িতে কিন্তু আমার একটা ব্যবস্থা আছে, আমাদের বাড়ি আগের থেকে অনেক উন্নত হয়েছে, এখন আর সে আগের মতো কুড়ে ঘর আমরা থাকি না, ওরকম শেকল দাগানো আছে। আমি যখন ফিল করি আমার মধ্যে ওরকম কিছু প্রভাব আসতেছে আমি সেই শেকল দিয়ে নিজেকে বেঁধে রাখি, তখন আমার ঘরে কেউ আসে না, আবার এই প্রভাব কেটে যায় এবং এরকম নির্দিষ্ট হঠাৎ হঠাৎই হয়, আবার অনেকদিন হয় না। তো পরবর্তীতে আমার বাবা মারা যায় কিন্তু কবর কাটার পেশাটা কিন্তু আমি ছাড়ি নাই, আর আমি সবসময় তককে তককে থাকি, আমি যদি কবর কাটতে এসে ঘুরতে এসে যদি কখনো ওই হান্তুকে আবার পাই আমি তাকে কেটে। এর মাঝে আমি অনেক শিক্ষা গ্রহণ করছি, অনেক ধর্মীয় জিনিস শিখছি এবং অনেক রকম জিনিস শিক্ষা গ্রহণ করছি এবং আমার সাথে সবসময় একটা অ্যাম্বুলেট থাকে, আমি যদি ওকে আর কখনো পাই আমি ওকে এখানে কেটে কবর দিয়ে আমার নিজের এটার প্রতিশোধ নিব যে সে যে আমাকে কার্সের মধ্যে ফেলাইছে। তো ইসমামের এই ঘটনা শুনে আসলাম ভাইদের সারা শরীরে কাটা ধরে যায় এবং ইসমাম যখন ঘটনা বলতেছিল, ইসমাম যখন তার নিজেকে আটকে রাখার ব্যাপারটা বলে, এটাতে আসলাম ভাইরা বেশ ভয় পায়, মনে করে তার কার সামনে বসে আছে, এই লোক যদি সেরকম আচরণ আবার শুরু করে। তো কারণ ইসমামের চোখ নাকি চকচক করতেছিল যখন সে বলতেছিল এটা এবং ইসমামকে বেশ ভয়ঙ্কর লাগতেছিল এবং যেই জায়গাগুলো দেখাইছে হাত দিয়ে তুলে তুলে ইসমাম, সেই জায়গাগুলো কিন্তু বেশি দূর না এখান থেকে দেখা যায়। তো আসলাম ভাইরা বেশ ভয় পায়, এটা দেখে ইসমাম বুঝতে পারে যে আসলে এরা ভয় পাচ্ছে, তখন বলে তোমরা ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, কারণ আমি নিজেকে কন্ট্রোল করতে শিখে গেছি, আমি জানি যখন আমার এরকম ধরা পড়ে মানে আমার যখন নাকি এরকম একটা সমস্যা আসে আমি কিন্তু বুঝতে পারি আগের থেকে যে আমার এরকম সমস্যা হচ্ছে, আমি তখনই নিজেকে শেকল দিয়ে বেঁধে ফেলি, আমি এরকম করি না। আর এই যে আমি কবর খুঁড়ি, এখনও কবর খুঁড়ি, যে কালকেই সকালবেলা ফজরের পরে দাফন হবে, তো আমি এখনো কবর খুঁড়ি আর আমি সবসময় অপেক্ষা করি সেই পিশাচের। তো আসলাম ভাই জিজ্ঞেস করে যে আপনি কি ওরকম কোন মানে ই পাইছেন যে ও আসে বা কিছু, বলে না না ও আসে না, আমাকে ভয় পায়, ওর হাত কাটছি না আমি, ওকে আমি ভয় পায়, সে কিন্তু থাকে আশেপাশেই থাকে, আমি বুঝতে পারি। তো আসলাম ভাই তার গায়ে কাটা দিয়ে উঠে বলে এখনো কি আছে, কাছে বেশ খানিকটা দূরে আছে এখান থেকে কিন্তু আছে, অনেক বছর বাদ, ওর তো বয়স অনেক, আমরা তো মানুষ, ওদের বয়স শেষ হয়ে যায়, ওর বয়স শেষ হয় না, ও অনেক বছর বাঁচবে, ও হয়তো আমার পরের জেনারেশনকেও দেখবে, আর ও আছে আশেপাশেই আছে, এখান থেকে মানে বেশ খানিকটা দূর দিয়ে ঘোরাফেরা করে আমার আশপাশে, কিন্তু আমার সামনে আসে না। তো আসলাম ভাই বেশ ভয় পেয়ে ইসমামকে বলে যে আমার তখন যেতে ভয় লাগতেছে, আপনি বলছেন ও আসছে, তো ইসমাম তখন বলে যে তোমাদেরকে এগিয়ে দিয়ে আসি চলো। তো ইসমাম তিনি হেঁটে আসেন আসলাম ভাইদের সাথে, অনেক দূর পর্যন্ত হাঁটেন এবং গল্প করেন, এবং আসলাম ভাইকে আবার তামাক খেতে দেন এবং গল্প করতে করতে আসেন, এসে তাকে এগিয়ে দেন এবং একেবারে বন্ধুর মতোই আচরণ করেন, খুব ভালো আচরণ করেন তার সাথে, বয়সে যদিও বড় আসলাম ভাইদের থেকে বেশ বড়, তো খুব ভালো আচরণ করেন এবং বলেন যে তোমাদের জন্য আমার সহানুভূতি হয়, তোমরা যারা কষ্ট করে এখানে কাজ করতে আসছো, তোমাদেরকে এই যে কষ্ট করে রাখছে এখানে, তাদের উপর ধিক্কার আসে আমার, এবং তারা কিন্তু তোমাদের দেশেরই মানুষ যারা তোমাদেরকে এখানে আনছে, কারণ এখানকার মানুষরা কিন্তু তোমাকে নিয়ে আসে নাই, তোমার দেশেরই কেউ তোমাকে এরকম কষ্ট দিতে আনছে। আসলাম ভাই কথাটা শুনে এবং সে তো জানে যে আসল ঘটনা তো সেটাই, তো ইসমামের কাছ থেকে বিদায় নেয় এবং পরবর্তীতে আসলাম ভাই এরকম ইসমামকে বলেছিলেন যে আপনি যদি কখনো আসেন এখানে সাউন্ড দিয়ান, আমরা আসবো, এই যে আমাদের ওই যে ওইখানে আমাদের আমরা থাকি। তো ইসমাম এরকম দুই একবার এসে ডাকছেন আসলাম ভাইকে, এবং ডাকার পরে আসলাম ভাই কিন্তু ভয় পাইছে ফার্স্টে যে আসলে কি ইসমাম আসলো না অন্য কেউ, তো তিনি খুব ভয়ে ভয়ে আসছিলেন, এসে তারপরে কথা বলছেন, কথা বলে দুই একটা সময় কাটাইছেন এবং আরো কিছু এরকম ওখানকার ভয়ের ঘটনা তিনি ইসমামের কাছ থেকে শুনছেন, এবং তিনি বলছেন আসলাম ভাই যে এগুলো কিন্তু জোক না, বলছে যে ওখানকার যে পরিবেশ, তিনি আসলাম ভাই লিখছেন যে ওখানকার যে পরিবেশ বাবু ভাই সেই বলতে পারে ওখানকার জঙ্গলে কি আছে কি নাই, ভয়ঙ্কর সব জিনিস। আর মানুষজন, এটা ইসমামও বলছে তাকে যে ওখানকার মানুষ খুব বেশি রকমের এই ধরনের চর্চায় লিপ্ত, অনেকেই আছেন তারা এই ধরনের ব্যাপারগুলোকে অন্যভাবে চর্চা করেন এবং এই কারণে নাকি ওখানে এই জিনভূতের প্রভাব খুব বেশি, বিশেষ করে যারা একটু গ্রামে বা জঙ্গলের আশেপাশে থাকেন তারা অনেক কিছু এরকম দেখেন। ইসমাম অনেককে চিনে, কারণ ইসমামের একটা সময় কাটছে, কিন্তু এই যে তিনি এখনো পেশায় কিন্তু গোর্খতক কবর তিনি কাটেন, অন্য কাজও আছে, তার ব্যবসা আছে একটা, এছাড়াও মানে তাদের বাজারে তিনি ব্যবসা করেন, তার দোকানপাট আছে, বাট এছাড়াও তিনি এখনো এই কাজটা করেন। তো তিনি অনেক মানুষকেই চেনেন যারা এই ধরনের চর্চায় আছেন। ওই যে ইসমাম সাহেব তাকে বলছে যে আমি অনেক কিছু শিখছি, আমার খুব ইচ্ছা সে হান্তুটাকে আমি মেরে শিক্ষা দিব, সে আমাকে যেই ক্ষতিটা করে গেছে কার্সের মধ্যে ফেলে গেছে, যে তিনি কোন না কোন সময় হঠাৎ করে মাসের একটা সময় তার সেই জিনিসটা জেগে উঠে তার ভেতরে এসে আসর করে, এবং সেটা নাকি তাকে কামড় দিছিল দেখে হয়েছে, তার এই কামড় থেকে নাকি তার শরীরে ওই জিনিসটার একটা ই ট্রান্সমিট হয়েছে, এবং সেই কামড়ের দাগটা তিনি দেখাইছেন, সে ইসমাম আসলাম ভাইদেরকে দেখাইছেন। তো যাই হোক, এরপরে আসলাম ভাই ওখানে আর তারপর আর থাকেন না, আস্তে ধীরে তিনি ওখান থেকে চলে আসেন এবং তিনি দেশে ব্যাক করেন, করে তিনি পরবর্তীতে আবার তিনি বৈধভাবে তিনি মালয়েশিয়া যান এবং তিনি এখন ভালোই আছেন, চাকরি বাকরি করছেন, বেশ ভালো অবস্থায় আছেন। তো আসলাম ভাই বলছেন যে তিনি আরো এরকম ঘটনা আমাদের জন্য শেয়ার করবেন, তিনি কালেক্ট করে আমাদের কাছে পাঠাবেন, এবং তিনি অদ্ভুতরেকে শুভেচ্ছা জানিয়েছেন, তার কাছে খুব ভালো লাগে অদ্ভুতরে। তো যাই হোক আসলাম ভাই, আমি আশা করব আপনি বাকি ঘটনাগুলো আমাদেরকে পাঠাবেন এবং আমরা শেয়ার করে ফেলবো আমাদের দর্শকদের সাথে, এছাড়া বাইরে যারা আছেন, বিদেশে যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো, তাদের কাছে ঘটনা থাকলে ঘটনা যেন আমাদেরকে পাঠিয়ে দেন। আপনাদের পরিচিত মহলের কাছ থেকে ঘটনা কালেক্ট করতে পারেন আপনারা, আপনারা আপনাদের কলিগদের কাছ থেকে কালেক্ট করতে পারেন, পরিচিত জনদের কাছে কালেক্ট করতে পারেন, যারা ইউরোপ আমেরিকায় থাকেন তারা আপনাদের সাথে কলিগ বা নেইবার্স যাদের সাথে আপনাদের ভালো সম্পর্ক আছে, কথা কথায় কথায় ভৌতিক ব্যাপারগুলো বলতে পারেন। আমি নিজে জানি যে ওরা বেশ ফ্রেন্ডলি এবং ওদের অনেকের কাছে কিন্তু অনেক ভৌতিক ঘটনা থাকে এবং তারা আপনাদের কাছে শেয়ার করবে এবং সেগুলো আপনাদের মাধ্যমে আমরা জানতে পারবো, আমরা শেয়ার করতে পারবো আমাদের দর্শকদের কাছে এবং সবাই বেশ পছন্দ করবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা অদ্ভুতরে শোনেন তারা এই কাজটি করবেন। আর এখন চলে যাবো আরও একটি ঘটনায়, চলে যাবো কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরও একটি ঘটনা নিয়ে। তার আগে রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করুন, যাতে আমরা পৌঁছে যেতে পারি আমাদের অভীষ্ট লক্ষ্যে। আর ফিরে আসছে কিছুক্ষণের মধ্যে, কোথাও যাবেন না। আরো একবার চলে এলাম অদ্ভুতরিতে, নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মেহেদী হাসান নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে, এবং তিনি তার কাজিনের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তো আমি চলে যাব মেহেদী হাসানের পাঠানো ঘটনায় এবং আমি এটা আমার মতো করে শেয়ার করব। তো মেহেদীর কাজিনের নাম হচ্ছে, আমি ধরে নিলাম খোকন, মেহেদী যদিও তার কাজিনের কোনো নাম দেননি, আমি তারপর একটা নাম দিয়ে দিচ্ছি, তার নাম খোকন। তো তিনি একটি জব পান, মানে বেশ কয়েক বছর আগে তিনি একটি চাকরি পান এবং তার পোস্টিংটা হচ্ছে গাজীপুরের কোন একটা জায়গায়। এবং তাদের যে অফিস, সেই অফিসের সাথেই তাদের অফিসের যারা এমপ্লয়ি তাদের থাকার জন্য একটা কোয়ার্টার আছে এবং সেই কোয়ার্টারটা সেই গাজীপুরে অবস্থিত। যাই হোক, যথাসময় খোকন চলে যান সেখানে তার জিনিসপত্র নিয়ে, এবং জিনিস বলতে তার একটি লাগেজ, একটি ব্যাগ, এই নিয়ে দিলে চলে যান সেখানে এবং গিয়ে প্রথমেই অফিসের যেই মানুষটা তাকে কোয়ার্টার দেখিয়ে দেবে তার সাথে যোগাযোগ করার কথা, কন্ট্যাক্ট পয়েন্ট, তার সাথে যোগাযোগ করেন এবং তিনি তাকে নিয়ে যান তাদের সেই কোয়ার্টারটিতে। তো সেই কোয়ার্টারটা হচ্ছে এমন একটা জায়গায়, সে জায়গাটা বেশ নীরব নিথর একটা জায়গা, অফিস থেকে মোটামুটি বেশ খানিকটা দূরেই, মানে হাঁটা পথে বেশ অনেকক্ষণ সময় লাগবে অফিসে যেতে। সেখানে যদি হেঁটে যেতে যায় একেবারে মেন রোড থেকে হেঁটে একটা ছোট্ট গলির মধ্যে দিয়ে, গলি মানে কি একটা ছোট রাস্তা বানানো আছে সেখানে, সেই রাস্তার দুপাশে গাছ এবং দুই পাশে একেবারেই মানে নিচু জমির মতো, মানে বেশ খানিকটা নিচু জমি, সেখানে এখন আপাতত কোনো ফসলের চাষ হয়নি, তবে বোঝা যায় যে কোনো সময় যখন ফসলের সময় আসে তখন ফসল চাষ হয়। এবং সোজা হেঁটে গেলে আরেকটু সামনে গেলে দেখা যায় মাঠ বেশ অনেক দূরে এবং বেশ কিছু গাছ আছে, মানে মাঝখানে বেশ কিছু গাছ লাগানো, উঁচু উঁচু গাছ, খেজুর গাছ আছে, তাল গাছ আছে, এগুলোর মধ্যে দিয়ে হেঁটে গেলে হাতের ডান দিকে খোলা জায়গা একটা কোয়ার্টার, এবং সে কোয়ার্টারের চারিপাশে বেশ গাছ, এবং সে কোয়ার্টারটা একেবারে একসারি ঘর, মানে মানে কতগুলো ঘর একেবারে পাশাপাশি কতগুলো ঘর, এবং সেই ঘরটাই হচ্ছে টানা যে, মানে টানা যে ঘরের যে সারিটা সেটাই হচ্ছে থাকার কোয়ার্টার, এবং সেটার সামনে একটা টিন শেড বারান্দা আছে এবং সেটার ওপর তলায় মনে হয় তাদের গোডাউন বা কিছু এরকম রাখা, এবং সেটা বোঝা যাচ্ছে একেবারে সিল করা, দরজা জানলা বন্ধ করা। তো খোকন সেখানে গিয়েই মানে তার কাছে একটু অন্যরকমই লাগে, কারণ বেশ খোলা মাঠ এবং সেই কোয়ার্টারের সামনে বেশ একটা খোলা মাঠ আছে, এবং তার কোয়ার্টারের পাশে দেখা যাচ্ছে তাদের বাথরুম এবং বাথরুমের সারি, যেহেতু অনেক মানুষ থাকে সেখানে কয়েকটা বাথরুম আছে এবং গোসল করার জায়গা ওই জায়গাটাতেই, রান্নাঘর আছে আরেক সাইডে, খাওয়ার জায়গা। তো দেখলো সে মোটামুটি দেখে সেখানে ঢুকলো, তাকে যেই রুমটাতে থাকতে দেওয়া হবে সেই রুমে নিয়ে যাওয়া হলো, এবং সেখানে তিনজন মানুষ একটা রুমে থাকে, তো তিনটা বিছানা করা আছে। তো খোকনকে নিয়ে যখন ঢুকলো সে অফিস অ্যাসিস্ট্যান্ট, দেখলো যে সেখানে একজন শুয়েছিল খাটে, তো তিনি উঠে বসলেন, তিনি বেশ বয়সে সিনিয়র, খোকনদের থেকে বেশ বয়সে সিনিয়র, তো তিনি উঠে বসলেন, উঠে সালাম দিলেন, খোকন সালাম দিলেন এবং বললেন যে আমি নতুন আসছি এখানে, এবং সে অফিসের লোকটিও পরিচয় করিয়ে দিল, তিনি ওই একই জায়গায় চাকরি করেন। তো বললেন যে তার নাম রাতিন সাহেব, তো রাতিন সাহেবের সাথে, আমি নামগুলো একটু পরিবর্তন করে দিচ্ছি, যাই হোক, রাতিন সাহেবের সাথে পরিচয় হলো খোকনের, এবং তিনি তার মতো তার বিছানাটা দেখিয়ে দিল যে এইখানে তো আপনার বিছানা হবে। তো বিছানার পাশে একটা টেবিল আছে, এতটুকুই দেয়া হয়েছে যারা এই কোয়ার্টারে থাকবে তাদের জন্য। তো কেয়ারটেকার চলে গেল এবং খোকন সেখানে তার জিনিসপত্র গুছিয়ে রাখা শুরু করলো আস্তে আস্তে, এবং তিনি রাতিন সাহেবের সাথে একটু গল্প গুজব করলেন, রাতিন সাহেব জিজ্ঞেস করলো কোথা থেকে এসেছেন, বাড়ি কোথায়, ইত্যাদি ইত্যাদি। তো বেশ গল্প গুজব করে দেখা গেল যে খোকন গেলেন ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে এসে তারপর একবারে একটু রেস্ট নিলেন, রেস্ট নিয়ে বিকাল হয়ে গেল। বিকাল হয়ে যাওয়ার পর খোকন হেঁটে বেরুলো ওই জায়গায় এবং শেষ হয়েছিল, একটু রেস্ট নিয়ে বেরুলো, বেরিয়ে দেখছেন কোয়ার্টারের বাইরে বেশ নির্জন একটা পরিবেশ, পাখি ডাকছে, পাখির ডাক শোনা যাচ্ছে, যেহেতু প্রকৃতির মাঝেই জায়গাটা, কাজ বড় বড় গাছ আছে কিছু সামনে, এখান থেকে বেরোলেই কিছু বড় বড় গাছ, কিছু নারকেল গাছ, তাল গাছ, এগুলো দেখা যাচ্ছে, তো সেখানে পাখি ডাকছে। হাঁটতে হাঁটতে খোকন চলে গেল কোয়ার্টারের পেছনে, সেখানে গিয়ে দেখলো একটা বড় গাছ, বেশ বড় গাছ, সেটা বেশ নেমে গেছে পানির মাঝে অনেকটাই, এবং তার পাশে বিশাল একটা পুকুর, এবং সেই পুকুরের ওই পাশে আবার অনেকগুলো সুপারি গাছ, নারকেল গাছ, এরকম আছে অনেক কিছু। তো খুব মানে একেবারে প্রকৃতিতে ঘেরা একটা পরিবেশ, এবং পাখির ডাক আসছে, বিকেল যত হচ্ছে আরো পাখির কিচির মিচির বেয়ে গেছে। তো খোকনের কাছে ভালোই লাগলো সেই প্রাকৃতিক পরিবেশ দেখে, সে চলে আসলো ঘরের মধ্যে এবং এসে দেখে যে রাতিন সাহেব বসে আছে, তার সাথে গল্প গুজব করলো আর একটু। সেখানে একজন লোক ছিল, বললো যে এখানে একজন মানে ছেলে আছে, সে চা নাস্তা বানিয়ে দেয় এবং রান্নাবাড়া করে, তো তাকে বলা হলো চা দিতে, চা খেলো তারা। তো এর মাঝে গল্প করতে করতে মানে একেবারেই রাত হয়ে গেল, সন্ধ্যা রাত আর কি, 7-8 বাজে এরকম সময়, তাদের তৃতীয় রুমমেট আসলো, তার সাথেও কথাবার্তা বললো খোকন, পরিচয় হলো তার সাথে, তার নাম হচ্ছে জারিফ, এবং জারিফের সাথে কথাবার্তা বললো, জারিফও একই কোম্পানিতে চাকরি করে। তো খোকন যখন তার মতো টুকিটাকি কাজ করছিল, জিনিসপত্র গোছাচ্ছিল, তখন সে শুনছে যে রাতিন সাহেব আর জারিফ আলাপ করছে, তো জারিফ বলতেছে রাতিন সাহেবকে যে উনাকে কি বলবো। তো রাতিন সাহেব বলতেছে না দরকার নাই, খামাকা ভয় পাবে, দরকার নেই। তো খোকনে কিন্তু এগুলো কানে গেছে, তো খোকন জিজ্ঞেস করলো যে ভাই কি কি ভয় পাবো, কি লুকাইতেছেন আমার কাছে? বলে আরে না না কিছু না এই সেই। তো জারিফ বলতেছে যে খোকন আরে বলেন অসুবিধা নেই। তো জারিফ বলতেছে শোনেন খোকন ভাই, রাত্রে বেলা যদি এখানে মানে উদ্ভট কোন শব্দ টব্দ শুনেন দরজা দরজা খুলেন না, এখানে কিন্তু খারাপ মানুষজন আছে। হ্যাঁ, রুমের মধ্যে কিন্তু মাঝে মাঝেই দেখবেন যে আশেপাশে মানুষজন আসে, খারাপ মানুষজন আছে, চোর ডাকাত আছে। হ্যাঁ, একদম নির্জন জায়গা তো, খুলেন না। তো খোকন একটু ভয় পেল, চিন্তা করলো আরে বাপরে বাপ এই কেমন জায়গা আসলাম, চোর ডাকাতের ব্যাপার স্যাপার আছে। তো চিন্তা করে খোকন আর কিছু বললো না। তো যাক, ওদের সময় কেটে গেল, রাত হলো, সবাই মিলে একটু গল্প টল্প করে এক সময় খোকন ঘুমায় গেল। তো ঘুমায় গেল, সে ঘুমানোর সময় মোটামুটি বেশ একটু দোয়া দুরুদ পড়েই ঘুমায়, তো খোকন ঘুমায় গেল এবং মোটামুটি ভালোই ঘুমুলো। সকালে উঠলো, উঠে দেখলো যে একেবারে ফ্রেশ অবস্থা, সে অফিসে চলে গেল, ফ্রেশ হয়ে অফিসে গেল, অফিস থেকে ফিরে আসলো একেবারে সন্ধ্যার দিকে এবং এসে মোটামুটি আবার সেই রুমের মধ্যে আছে, গল্প গুজব করলো। তো ওই দিন রাত হয়েছে, ঘুমানোর সময় ঘুমালো। তো দ্বিতীয় দিন খোকনের আসলে ঘুম আসতেছে না খুব একটা, খোকন শুয়ে আছে ওখানে বালিশে মাথা দিয়ে শুয়ে আছে এবং এপাশ ওপাশ করতেছে। ঘরের মধ্যে তার মাথার কাছে জানালাটা খোলা, কারণ গরমের দিন মাথার কাছে জানালাটা খোলা এবং সেখান থেকে হালকা বাতাস আসছে এবং রাতের যে শব্দ, ঝিঁঝিপোকার শব্দ, টুকিটাকি শব্দ, রাতের একটু একটু গ্রাম্য এলাকায় মানে যেখানে একটু গ্রাম প্রধান জায়গা, সেখানে কিন্তু বিভিন্ন রকমের রাতের শব্দ আসে। তো সেগুলো আসতেছে এবং সাথে সেই ঝিঁঝিপোকার ডাক আর হালকা আলো জানলা দিয়ে আসতেছে ঘরে, ঘর কিন্তু অন্ধকার। বেশ খানিকক্ষণ হয়ে গেছে, খোকন বুঝতে পারতেছে রাতিন জারিফ দুজনই ঘুমাচ্ছেন, ওনারা ঘুমায় আছেন এবং ওই কর্নারটা, ওই যে দুইটা বেড যেখানে, তাদের মাথার কাছে জানালা নাই, অন্ধকার ওখানে। হঠাৎ করে খোকন শুনলো, মনে হচ্ছে দূর থেকে তাদের যে করিডোরের সামনের অংশটা মানে বারান্দায়, দূর থেকে মনে হচ্ছে মানুষজন কথা বলতেছে, অনেক মানে শোরগোলের মতো শব্দ, মনে হচ্ছে যে একেবারে করিডোরের মাথায় শোরগোলের শব্দ হচ্ছে, যে অনেকগুলো মানুষ কথা বলতেছে বা কিছু। তো খোকনের মনে একটা ভয় ঢুকলো, সে যে রাতিন জারিফের কাছে শুনছে তার আগের দিন যে ডাকাত, চোর ডাকাত আসে, সে একটু ভয় পেয়ে গেল। তো ভয় পেয়ে সে সাথে সাথে আস্তে করে উঠে মাথার কাছে জানালাটাও লাগাই দিল। চিন্তা করলো চোর ডাকাত আসলে আবার কি সমস্যা হয়, জানালাটা আস্তে করে লাগাই দিয়ে ঘর কিন্তু আরো অন্ধকার হয়ে গেছে। সে খাটের মধ্যে এসে আবার শুলো, তো শুনলো যে এই যে কথাবার্তা হচ্ছে, যে একটা কেমন দিনে অস্পষ্ট কয়েকজন মানুষ যদি এরকম করে কথা বলে সেরকম শব্দ, তো এক পর্যায়ে দেখলো যে দৌড় দিল মানুষজন, দৌড়ানোর শব্দ, মানে হই হই কেমন দিন একটা অস্পষ্ট কোলাহল টাইপের দৌড়ের শব্দ একদম শুনলো তাদের গেটের সামনে দিয়ে চলে গেল দৌড়ের শব্দটা, একদম মনে করো গেট ক্রস করে রান্নাঘরের যে মানে যেখানে রান্নাঘর গোসলখানা দেওয়া আছে ওই পাশে ওইদিকে চলে গেল এবং শব্দ শুনতেছে। এবং তারপরে সে শব্দ পাচ্ছে যে পাশে যে গোসলখানা ওইখানে পানি নাড়াচাড়া করতেছে কেউ, খুব বেশি মনে হচ্ছে বালতিকে বালতি পানি নাড়াচাড়া করতেছে। তো খোকনের একটু মানে ভয় লাগলো, চিন্তা করলো ঘটনাটা কি, কারা এরা? তো সে একদম চুপ করে ঘাপটি মেরে শুয়ে থাকলো অনেকক্ষণ ধরে, এই দৌড়াদৌড়ি হইচই শব্দ শুনলো, শুনে এক সময় সে ঘুমায় গেল, তার আসলে আর সেন্স নাই। তো পরদিন সকালে উঠলো, উঠে সে একবার ভাবছিল যে সে বলবে, ঘরের মধ্যে জারিফ ছিল, জারিফকে বলবে যে আমি এরকম শব্দ পাইছি কালকে রাত্রে। পরে আর কিছু বললো না, সে চলে গেল অফিসে এবং সারাদিন অনেক ব্যস্ত দিন কাটালো আর কি, মানে তার অনেক কাজকর্ম ছিল, কাজকর্ম করে একদম আস্তে আস্তে 7টা-8টা বেজে গেল তার, মানে সন্ধ্যার পর হয়ে গেল। তো আসছে, আসার সময় খোকনের একটু ভয় লাগতেছিল, আজকে ভয় লাগতেছিল এই কারণে, সে যখন নাকি ওই রাস্তা দিয়ে সে হেঁটে হেঁটে আসলো, অফিসে গেছেও হেঁটে, আসছেও হেঁটে, হেঁটে যখন আসতেছে মেন রোডের উপর দিয়ে আসতেছিল, তখন এতটা ভয় লাগে নাই, কারণ দুই একটা গাড়ি পাস করে গেছে তাকে, বাস পাস করে গেছে। যখন সেই গলিটাতে ঢুকলো যেখান দিয়ে মানে হেঁটে ঢুকতে হয়, যে সুপারি গাছ আলাদা চিকন যে রাস্তাটা মাটির, ওখানে ঢুকে তার কাছে মনে হচ্ছে যে কেমন যেন ভয় লাগতেছে, কোনো মানুষজন নাই, খা খা করতেছে, আলো নাই এবং খোকন কোনো ফ্ল্যাশ লাইট বা কিছু নিয়ে যায়নি সাথে করে যে সে মানে ওইটা দিয়ে দেখে দেখে আসবে, এরকমও কিছু না, চাঁদের আলোই ভরসা, চাঁদের আলোতেই রাস্তা দেখতেছে এবং সামনের যে মাঠ দেখা যাচ্ছে, মাঠটা মনে হচ্ছে চাঁদের আলোতে একদম ছেয়ে আছে এরকম, আর মানুষজন নাই, এটাই তার কাছে ভয় লাগতেছে, যে সে তা যাচ্ছে তার বাসায় বা যেখানে থাকে সেটাই তো তার বাসা, সে বাসায় যাচ্ছে কোনো মানুষজন নাই, একদম নীরব, রাস্তা ধীরে আসতে ঝিঝির একঘেয়ে শব্দ শোনা যাচ্ছে এবং হাঁটতে হাঁটতে এক সময় সে চলে আসলো, দূর থেকে দেখা যাচ্ছে তাদের কোয়ার্টার একদম মানে ডান দিকে যে নেমে গেছে মাঠের মতো, এবং সে মাঠটা ক্রস করলে কোয়ার্টারটা বিল্ডিংটা চাঁদের আলো এসে পড়ছে উপরে, এবং দোতলা ঘর মানে দোতলা টানা ঘর একদম, এবং সেটার উপর দিয়ে যে টিনের ছাদ সেখানে চাঁদের আলো পড়তেছে, একেবারে অন্যরকম একটা দৃশ্য তার কাছে মনে হচ্ছে, এবং অন্ধকারের ভেতরে, এবং খুবই আশ্চর্যজনকভাবে আলো জ্বলতেছে শুধু তাদের রুমটাতেই, আর আর কোনো রুমে কিন্তু আলো নাই, মানে একেবারে ওপরতলা রুমগুলো তো গোডাউন ওগুলো বন্ধ, আর নিচের কোনো রুমেও আলো নাই। তো খোকন হাঁটতে হাঁটতে মাঠের মধ্যে দিয়ে এসে পড়লো, এসে উঠলো বারান্দা দিয়ে, উঠে ঘরে গেল, দেখলো যে জারিফ শুয়ে আছে, তো তাকে বলল কি অবস্থা, বলে টলে সে ঘরে তার মতো ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে রাত্রেবেলা খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে ঘুমাতে গেল। তো ঘুমাতে গেছে ওই দিন মনে হয় তার রুমমেটরাও বেশ টায়ার্ড, কারণ সে দেখতেছে একেবারে নাক ডেকে ঘুমাচ্ছে, রাতিন সাহেবও ঘুমাচ্ছে, জারিফও ঘুমাচ্ছে। তো সে শুয়ে আসছে, তার ঘুম আসতেছে না, কারণ জানি সে সারাদিন ওই যে কাজ করছে এবং বিভিন্ন কারণে তার মাথা বেশ মানে ই হয়ে আছে, অস্থির হয়ে আছে, ঘুম আসতেছে না। অনেকক্ষণ সে চেষ্টা করলো তার ইন্টারনেট ব্রাউজ করতো মোবাইলে, তো মোবাইলে ওখানে নেটওয়ার্ক যে খুব ভালো তা না, তারপর মানে ইন্টারনেট খুব ভালো পাওয়া যাচ্ছে না। তারপর অনেকক্ষণ সে ইন্টারনেট ব্রাউজ করলো, ব্রাউজ করতে করতে এক সময় তার ঘুম লেগে আসছে, হাত থেকে মোবাইলটা ঠাস করে বিছানায় পড়লো, তখন তার মানে হুশ হলো যে তার ঝিমুনি লাগতেছে। তো সে মোবাইল ফোনটা রেখে পাশের টেবিলে রেখে সে ঘুমানোর প্রস্তুতি নিল। এই সময় তখন হয়তো রাত একটার মতো বাজে এরকম কিছু একটা, সে শব্দ পেল, ওই যে সেই দূর থেকে শব্দ আসতেছে, সেই যে কথাবার্তার হইচই টাইপের একটা শব্দ। তো সে চিন্তা করলো এটা কি প্রতিদিন রাত্রেই এরকম হয় নাকি, এখানে ঘটনা কি, কারা আসে এখানকার আশেপাশের লোকজন, কি ফাজিল নাকি আসলে চোর ডাকাত আসে আশেপাশে, মানে উল্টাপাল্টা করে এখানে এসে বাথরুম ইউজ করে বা গোসল টোসল করে বা পানি নিয়ে যায়, কিছু একটা করে হয়তো। তো সে কান পেতে আছে, দেখতেছে আসতেছে, কথাবার্তা কেমন অস্পষ্ট এবং হইচই টাইপের, এবং তাদের কথা বোঝা যায় না কি বলতেছে, মানে কোনো মানে একটা সেন্টেন্স বা একটা বাক্য বুঝবে বা একটা কথা বুঝবে তাও না, কেমন যেন অস্পষ্ট টাইপের কথা। হ্যাঁ, তো সে সব পুরুষ মানুষের কণ্ঠ, তো সে মানে খুব খেয়াল করে কথা শোনার চেষ্টা করলো, সে আর বুঝতে পারলো না কি। তো এক সময় দেখলো ঠিক তাদের ঘরের সামনে দিয়ে চলে গেল শব্দগুলা, এবং খোকন কিন্তু আজকে জানালা বন্ধ করে শুয়েছে, মানে সে এর আগের দিন যেমন উঠে জানালা বন্ধ করছিল, আজকে সে আগেই জানালা বন্ধ করে রাখছে ঘুমানোর আগে, মানে বিছানায় শোয়ার আগে। তো একটু পরে শুনলো ওইখানে নিয়ে পানি পুনি ই করতেছে, হঠাৎ করে সে শব্দ শুনলো তাদের যে দরজাটা, রুমের দরজাটা, এটা ঠক 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 করে নক হচ্ছে, মানে কেউ একজন নক করতেছে দরজার মধ্যে, ঠক 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 করে নক করছে দরজায়। তো খোকন একবার চিন্তা করলো যে ওরা কি দেখে না, তো সে খেয়াল করলো এই অন্ধকার আলো আধারিতে সে উকি দিল ওইখানে, মানে তার ঘরের কোনায় জারিফ এবং রাতিন, দেখলো তারা একদম বেগরে ঘুমাচ্ছে, এই দরজা নকের শব্দে তাদের কোনো মানে কোন রকমের ই নাই, মানে কোন রকমের হুশি নাই তারা, কিন্তু দরজায় কিন্তু নক হচ্ছে ঠকঠক। তো খোকন একবার বললো কে কে, তো কোনো উত্তর দিচ্ছে না, এই দরজায় কিন্তু নক হচ্ছে ঠকঠক ঠকঠক ঠকঠক। তো খোকন খুব ভয় পেল মনে মনে যে এরকম রাতের বেলা কে এরকম করতেছে, সে একবার ভাবতেছে ঘটনাটা কি। তা সে বিছানা উঠে বসছে, উঠে সে আস্তে আস্তে হেঁটে গেছে, এদিকে তার কাছে মনে হচ্ছে যে তাকে যে জারিফ আগে বলছে যে এখানে চোর ডাকাত আছে সেটাও তার মনে হচ্ছে, এরকম দরজা রাতের বেলা নক করতে, সে একবার ভাবতেছিল জারিফকে ডাকবে নাকি, এরকম ভাবতে ভাবতে সে দরজার কাছে গেছে যে আবার বলছে কে। ওই পাশ থেকে একটা চাপা গলা সে শুনলো, পানি পানি দেন, পানি পানি দেন, পানি এরকম বলতেছে। তো সে মানে একদম অবাক হয়ে গেল, পানি দেন তো, কিন্তু তার মনের মধ্যে একটা ই হলো যে কেউ কি মানে তৃষ্ণার্ত মানুষ আছে আশেপাশে রুমে যে পানি খুঁজতেছে, এরকম মনে হইতেছে তার কাছে। কিন্তু আবার জিনিসটা তার মনের মধ্যে একটা মানে দোটানাও এসে পড়ছে যে আসলে কে এটা, কি মনে করে যেন সে এসে দরজার ছিটকাইনটা খুলে ফেললো, খুলে ফেলে একটা ধাক্কা খেলো সে, কারণ ওই পাশে কেউ নাই, খা খা করতেছে। একটু আগে সে শুনছিল মানুষের অনেক মানুষের কণ্ঠ, অনেক মানুষের একটা হট্টগোল টাইপের যে নিয়ে বলে বলে তাদের যে পাশেই যে তাদের যে গোসলখানাটা সেখানে মানুষের শব্দ শুনছে অনেক, এবং মানে কথা বলতেছে কেমন জানি শব্দ শুনতেছিল সে, এবং একদম সে যখন দরজা খুলছে তার আগেই তার গেটের উপাশ থেকে বসে পানি দেন, সে দরজা খুলে দেখতেছে খা খা করতেছে সামনে, পুরো করিডোরের ডানে বামে কেউ নাই, চাঁদের আলো এসে পড়ছে মাঠটার মধ্যে, এবং দূরে গাছগাছালি দেখা যাচ্ছে, অনেকটা কুয়াশার মতো ধোঁয়া ধোঁয়া ঢাকা। তো সে হঠাৎ করে কেঁপে উঠলো, কেন তার পেছনে তার কাঁধে হাত দিচ্ছে জারিফ, হাত দিয়ে তাকে বলতেছে, ভাই কি করেন আপনি? বলে সাথে সাথে তাকে সরাই দিয়ে দরজাটা ঠাস করে লাগাই দিল জারিফ। তো খোকন বলল যে কি ব্যাপার, সমস্যা কি? বলে আপনি দরজা খুলছেন কেন, আপনার না দরজা খুলতে না করছি? তো বলতেছে যে দরজা খুলছি মানে পানি চাইতেছে একজন। কারে মিয়া চুপ থাকেন ভাই, আপনি কি? তাই বলে সে দরজাটা লাগাই দিয়ে দেখলো দোয়া পড়া শুরু করলো জারিফ। দোয়া পড়তে পড়তে বলতে যান 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 ঘুমান, তাড়াতাড়ি যান, ঘুমান ঘুমান ঘুমান, বিছনায় যান বিছনায় যান। বলে জারিফ তাড়াতাড়ি তার বিছনায় যেয়ে দেখলো চাদর দিয়ে একদম মাথা ঢেকে নিছে এবং সে দোয়া পড়তেছে কি জানি। তো খোকন একটু অস্বস্তিতে পড়ে গেল, তার কাছে মনে হলো এটা কি কোনো ভৌতিক বিষয়, সে শুয়ে দোয়া পড়তেছে আর চিন্তা করতেছে ব্যাপারটা কি। হঠাৎ সে শুনলো আবার দরজা নক হচ্ছে, ঠক 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 ঠক, আবার একটা কেমন জানি চাপা গলায় বলতেছে পানি পানি দেন পানি দেন, এরকম ভাবে শুনতেছে। তো খোকন আর কোনো এবার ভ্রুক্ষেপ করল না, কারণ সে আগের বার যথেষ্ট ভয় পেয়েছে দরজা খুলে, কারণ কেউ নাই, পুরা খাকা করতেছিল জায়গাটা। আর আর এই পাশে যে জারিফ, জারিফ কোনো শব্দ করতেছেন, জারিফও শুয়ে দিচ্ছে। তো খোকন চুপচাপ বসেছে এবং সে দরজা নক শুনলো অনেকক্ষণ, তারপর আবার শুনলো সে মানুষের কোলাহল পাশে, একদম মনে হচ্ছে যে একদম তাদের এখানে পানির ওই যে গোসলখানার মধ্যে কেউ নাড়াচাড়া করে ফেলতেছে জায়গাটাকে। তারপর আস্তে আস্তে সব মিলাই গেল, আর কেউ দরজা নক করল না, ইয়ে করলো না। তো খোকনও এক সময় ঘুমায় গেছিল। তো এরকম শুয়ে থাকতে থাকতে এক সময় সে ফজরে আজান হইল, তখন আজানের পরে খোকনের ঘুম ভাঙছে। তো খোকন ভোরবেলা উঠতো, উঠে সে উঠলো, উঠে দেখলো যে ঘরের মধ্যে হালকা আলো হয়ে গেছে, চারপাশ থেকে আলো ঢুকছে ঘরে। তো সে যে দরজা খুলল, দরজা খুলে দেখলো যে পাখির কিচির মিচির ডাক, একদম ভোর যেরকম হয় সেরকমই, কোনো কিছু নাই, দরজার সামনে পুরো ফাঁকা জায়গাটা এরকম। তো সে হেঁটে আস্তে করে গেল গোসলখানার দিকে, যেখানে গোসল করে বাথরুম, আর দেখলো যে ওই জায়গায় কোনো মানে কেউ যে আসছে সেরকম কোনোই নেই, সেখানে বালতি ভরা পানি আছে, পুরো বালতিতে ভরা, অথচ রাত্রে মনে হচ্ছে বালতি নিয়ে টানাটানি করছে মানুষ এরকম। তো খোকন দিয়ে নিজের মতো সেখান থেকে উজু টুজু করে সে আসলো, এসে তারপরে দেখলো যে এই সময় জারিফ উঠছে, জিজ্ঞেস করলো তাদেরকে, জারিফকে বললো, রাতিন সাহেবকে উঠাইলো, সে বললো যে রাত্রে বেলা এরকম এরকম হয়েছে, কি ব্যাপার? তো দুইজন চুপ করে থাকলো অনেকক্ষণ, চুপ করে থেকে বললো কি শুনেন, রাতিন সাহেব বলতেছে যে খোকন সাহেব শুনেন, এই যে এখানে আপনি যে আছেন, এই জায়গায় একটা প্লাস্টিক কারখানা ছিল আগে, তো প্লাস্টিক কারখানায় আগুন লেগে পুরো পুড়ে গেছিল, উঠছে অনেক মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে এখানে মানে খুবই খারাপ অবস্থা ছিল, অনেকদিন পড়ে ছিল জায়গাটা। তো পরবর্তীতে আমাদের কোম্পানি যেটা আছে, এই কোম্পানি এখানে ই বানায়, মানে এই জায়গাটা তো কিনে নেয় পুরা, তো কেনার পরে এখানে ই বানায়, এই যে থাকার কোয়ার্টার বানাইছে এবং উপরে আমাদের গোডাউন বানাইছে। তো যতটুকু এইখানে ছিল আগের সেরকম আছে, তার বাকিটা মানে এটা রিনোভেট করছে আর কি, সোজা কথা রিনোভেট করে আবার রাখছে। তো এইখানে যারাই থাকছে দেখেন না, আমরা ছাড়া ওইখানে ওই কোনার রুমে শুধু মানুষ থাকে, আর কিন্তু এখানে মানুষ থাকে না, কোম্পানির অনেকেই থাকার চান্স পায়, এখানে অনেকগুলো কামরা আছে, থাকে না কিন্তু, ওইসব কামরা আরো বেশি অত্যাচার হয়। আপনি তো এখানে শুধু এতটুকু শুনছেন, এই যে এইসব পানি চাইতেছে এই চাইতেছে, এছাড়া আর কিছু হয় না। তো খোকন বলল যে আপনারা এগুলো সহ্য করে থাকেন? কারে এগুলো সহ্য করে থাকে মানে কি, অনেক ভয় পায়, আমাদের অনেক ভয় দেখাইছে এরকম, মানে অনেক ভয়ের ব্যাপার স্যাপার আছে, তো ওইটা ব্যাপার না, এখন আপনারও এগুলো সব ই হয়ে যাবে। তো খোকন বুঝতে পারলো যে জিনিসটা আসলে এখানে কিছু ভৌতিক ব্যাপার স্যাপার। তো খোকন ওই দিন বের হয়ে অফিসে গেল, অফিসে যেয়ে বলল যে আমি, খোকন আসলে এগুলা নেওয়ার মতো মোড়ে ছিল না, সে কাইন্ড অফ ভীতু টাইপের একটু, মানে এইসব ব্যাপারে সে ভয় পায় ভৌতিক ব্যাপারগুলো। তো সে অফিসে যেয়ে বলে যে আমি কোয়ার্টারে থাকতে চাচ্ছি না ভাই, আমার একটা জায়গা ম্যানেজ করে দাও। তো সেই তাদের যে কেয়ারটেকার, সে বলে যে ভাই এখানে তো এরকম জায়গা নেই, বলে তুমি যেমনে পারো ম্যানেজ করে দাও। তো কেয়ারটেকার মানে বলে যে আপনি আরেকটা দিন থাকেন ওইখানে। তো থাকতে বলে কেয়ারটেকার যায় পরদিন তাকে, ওই দিন রাতটা কখন কোনো মতে মানে নামাজ কালাম পড়ে চুপচাপ শুয়ে পড়ে বিছনায়, ওই দিন শব্দ পায়নি কোনো, কিন্তু তার কেয়ারটেকার পরদিন তাকে তার এক বন্ধুর বাড়ির পাশে একটা রুম ম্যানেজ করে দেয়। তো খোকন ওইখানে মুভ করে চলে যায়, জারিফ আরিকে বলে যে ভাই আপনাদের সাথে আমি থাকতে পারতেছি না, থ্যাংক ইউ ভেরি মাচ, আমার মানে এখানে আমি আসলে একটু ভয় পাই এইসব ব্যাপার। তো ওরা বলে ঠিক আছে কোনো ব্যাপার না, আপনি জানো অসুবিধা নাই। তো খোকন মুভ করে চলে যায় ওখান থেকে। তো এই ছিল মেহেদী হাসানের শেয়ার করা ঘটনা তার কাজিনের, তার কাজিনের নাম তিনি অবশ্য আমার কাছে শেয়ার করেন নেই, আমি খোকন নামটি আমার মতো করে দিয়ে নিলাম কাহিনী শেয়ার করার সুবিধার্থে। আমার কাছে বেশ লেগেছে কোকনের ঘটনাটা। আমি এরকম কিছু জায়গার কথা শুনেছি যেসব জায়গায় কোনো ইনসিডেন্ট হয়েছে এবং মানুষ সেখানে অনেক রকমের উল্টাপাল্টা জিনিস দেখেছে বা ভয় পায়, এরকম এরকম আমি শুনেছি অনেক জায়গার ঘটনা। তো আসলেই এটা বেশ ভয়ের। আর আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে অবশ্যই আমাদের কাছে শেয়ার করে ফেলবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাব পরবর্তী ঘটনায়। আমি চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো নতুন ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম অদ্ভুতরিতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, এবং এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন আরাফাত চৌধুরী ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটস থেকে। এবং তিনি রিকোয়েস্ট করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করি। তা আমি চলে যাচ্ছি আরাফাতের ঘটনায়, আমি আমার মতো করে শেয়ার করব। 2010 সালের কথা, আরাফাত তখন কেবল তার গ্রাজুয়েশন শেষ করেছে এবং সে ঘোরাফেরা খুব করতে পছন্দ করত, বিভিন্ন জায়গায় ঘুরতে যেত। মেক্সিকোতে গিয়েছেন, কানাডাতে গিয়েছেন এবং আমাদের এশিয়ার কিছু কিছু জায়গা তার ঘোরার ইচ্ছা ছিল। তো তিনি ওইবার প্ল্যান করেন তিনি ইন্দোনেশিয়া বেড়াতে আসবেন, বাংলাদেশে আসার আগে ইন্দোনেশিয়া বেড়াবেন এবং বেরিয়ে সেখান থেকে তিনি চলে আসবেন বাংলাদেশে। তো ইন্দোনেশিয়া গেলেন তিনি এবং বালিতে চলে গেলেন, সেখানে গিয়ে বেড়ালেন বিভিন্ন জায়গায়। এবং তার খুব শখ ছিল টুরিস্ট স্পট দেখার সাথে সাথে যদি কোনো রহস্যময় জায়গা পান, রহস্যের প্রতি একটা আকর্ষণ আমাদের সবারই থাকে। তো আরাফাত তখন ইয়াং তারও ছিল, তো সে এরকম বিভিন্ন জায়গার কথা শুনলেন বালিতে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জিনিস শুনলেন। তার মধ্যে তার কাছে খুব বেশি ইন্টারেস্টেড একটা জায়গার কথা মনে হলো, সেখানকার একটা সেমিট্রি যদি বলে, সেই সেমিট্রি অথবা একটা গ্রেভিয়ার্ড সেখানে আছে, সেটা কথা তিনি শুনলেন। সেখানে নাকি মানুষকে মৃত্যুর পর তার আত্মীয় স্বজন সাজিয়ে গুছিয়ে গোসল করিয়ে তাকে নিয়ে যায় সেখানে, এবং সেখানে নিয়ে জাস্ট রেখে চলে আসে, এবং তার সাথে তার যত বিলঙ্গিংস আছে, তার যে ব্যবহৃত জিনিস সেগুলো সেখানে রেখে আসে তার সাথে। এবং তারা কবর দেয় না, জাস্ট লাইক ছোট্ট একটা বাঁশের খাঁচার মতো করে সেখানে রেখে চলে আসে সেই ডেড বডি। এবং সেটা নাকি ওইখানকার কোন একটা রেওয়াজের মধ্যে পড়ে, এবং সেটা একটা ছোট্ট আইল্যান্ড, একটা দ্বীপ, সেই দ্বীপের মধ্যে এই কাজটা হয়। তো এটার কথা যখন আরাফাত শুনেছেন, আরাফাত একটু আগ্রহ ফিল করলেন দেখার, বাট একই সাথে অস্বস্তিও ফিল করছিলেন। তিনি শুনেছেন, যার কাছেই শুনেছেন, যে ওই জায়গায় ওখানে বংশ পরম্পরায় সেখানকার মানুষ যারা আছে গ্রামের, তারা এই কাজটা করে। তো আরাফাত খুব আগ্রহ ফিল করলেন বা অস্বস্তিও ফিল করলেন দেখতে যাওয়ার জন্য, এবং তার মাঝে মিস্টারি দেখার একটা শখ কাজ করছিল যে কোনো মিস্টেরিয়াস কিছু হয় কিনা। অবশ্যই একটা আজব জায়গা, এরকম জায়গার কথা শুনেননি তিনি আগে, এবং অতীতে পড়েছেন বইতে, যখন নাকি পড়তেন ওই আরব্য রজনী পড়তেন অ্যারেবিয়ান নাইটস, সেখানে ছিল সিনবাদের এরকম জায়গা যেখানে এরকম মানুষ মৃত্যুর পর সেখানে রেখে আসা হয়েছে। বা তিনি শুনেছেন ইজিপশিয়ান টুমের কথা, যেখানে ফারাওদেরকে মামিফাই করে রেখে আসা হতো তাদের সম্পদ সহ। তো এরকম একটা জায়গার কথা একদম শুনতে পারলেন, যে এরকম একটা জায়গায় আছে বালিতে বেড়াতে গিয়েছেন, সেখানেই আছে এরকম একটা আইল্যান্ড মানুষকে রেখে আসা। অবশ্যই মামিফাই করা হয় না, তবে বলেছেন যে একদম কাইন্ড অফ ওপেন রেখে আসা হয়, মানুষ নাকি সেই ডেড বডিগুলো দেখতে পারে। এবং পরবর্তীতে নাকি দেখা যাচ্ছে যে ওই পরিবারের অন্য কেউ মারা গেলে পরে আবার নিয়ে যাওয়া হয় সেখানে, যে পুরনো বডিটার জায়গায় নতুন বডি রেখে আসা হয়, আর এরকম তিনি শুনেছেন। তো শোনার পরে আরাফাতের খুব আগ্রহ হলো, অস্বস্তি ফিল হলো। তো আরাফাত খুব সাহসী মানুষ এবং আরাফাতের কিন্তু এই ভৌতিক ব্যাপারেও খুব আগ্রহ। তো আরাফাত চিন্তা করছিল যে ওই জায়গায় গেলে হয়তো অন্যরকম কিছু যদি দেখা যায়, তো সে ওরকম ভাবে খোঁজখবর করে চলে গেল সেই যে গ্রামে, যেখানে যেখানকার মানুষজন সেখানে সেই ফিউনারেল প্রসিজার করে, সেখানে চলে গেল আরাফাত। তো গিয়ে দেখে যে নিতান্তই একটা জেলেদের গ্রাম, সেখানে আসলে থাকার ব্যবস্থা তেমন একটা নাই। অনেক খুঁজে পেতে সে একটা জায়গা পেল, সেখানে হোটেলের মতো আর কি একজন ভাড়া দেয়, কিন্তু একদমই জীর্ণ শীর্ণ অবস্থা, কুড়ে ঘরের মতো একটা ঘরটা, একবারে কাঠের তৈরি ঘর এবং টিনের চালা, খুব একটা ভালো অবস্থা না। তো সেখানে থাকার ব্যবস্থা করলো আরাফাত এবং সে বলল যে আমি এখানে থাকতে চাচ্ছি। তো তারা জিজ্ঞেস করলো যে কোত্থেকে আসছো, তো সে প্রথম বলে যে আমি এরকম ইউনাইটেড স্টেটস থেকে আসছি, বেড়াতে আসছি তোমাদের এখানে দেখতে সবকিছু। তো প্রথমেই তাদেরকে বললো না যে তোমাদের সেই সিমেট্রি বা সেই ফিউনারেল প্লেস আমি দেখতে চাই, এরকম কিছু বললো না। সে ওখানে উঠলো, উঠে সে দেখছে সেই গ্রাম দেখছে, মোটামুটি হেঁটে চলে দেখলো যে মানুষ খুব সাধারণই, মানে একেবারে বাংলাদেশের গ্রামের মতো অনেকটা। আর মানুষ ওখানে মাছ ধরে এবং মাছ নিয়ে মাছের কারবারি করে আর কি তারা, মানে ওটা হচ্ছে জেলে পড়লি একটা। তো ওখানে দেখলো সে প্রথম রাতটা ওখানে কাটালো এবং তার কাছে অন্যরকম লাগলো ভাইবটাও, মানে একদম রাতের বেলা সেরকম নির্জন হয়ে যায় সেই গ্রাম, এবং যে তাকে যে থাকতে দেওয়া হয়েছে যে ঘরটাতে সেটার সামনে দুটো ছোট্ট বাতি এবং সেটার মধ্যে সে বসে থাকলো বারান্দায়, একেবারে শুনছে যে মানুষজন মানে ওখানে কাজ করছে, বোট নিয়ে মাছ ধরছে, রাতের বেলাও ধরছে, এই ন্যাচারাল এনভায়রনমেন্ট সে দেখলো। তো আরাফাতের কাছে বেশ লাগলো জায়গাটা এবং তার কাছে কোথায় যেন বাংলাদেশের সাথে বেশ মিল লাগছিল, সে খুব আগ্রহ ফিল করলো। তো তখন সে ওখান থেকে বেরিয়ে হাঁটা চলা করলো নদীর পাড়ে এবং তখন এরকম কিছু মানুষের সাথে গল্প করতে করতে একজনের কাছ থেকে সে জানলো যে সেই যে তাদের যে যেই জায়গাটায় দ্বীপটার মধ্যে নিয়ে এরকম কবর দেওয়া হয় জায়গাটা সম্বন্ধে। তো সেই লোকটা বললো যে এখানে এরকম আমাদের গ্রামের যারা এরকম হয় তাদেরকে এরকম নিয়ে যায়, নিয়ে যে ওখানে আমরা ফিউনারেল করে ওখানে রেখে আসি, এটাই হচ্ছে নিয়ম। তারাফাত বলে আমি কি যেয়ে দেখতে পারবো? বলে দেখতে পারো, তোমাকে যদি এখান থেকে কোনো বোটম্যান নিয়ে যায়, তুমি যদি গাইড পাও কোনো, যেতে পারো, যেয়ে দেখতে পারো। তারাফাত মোটামুটি ডিসিশন নেয় যে পরদিন সে চেষ্টা করবে। তো পরদিন সে এরকম গিয়ে বিভিন্ন নৌকাওয়ালা যারা আছে তাদের সাথে কথা বলতে বলতে একজনকে সে রাজি করে যে আমি ওখানে যাব, ওখানে যাবো, এরকম তার ভাড়া ঠিক হয়। তো সে যাওয়া আসার কথা বলে আরাফাত বলে যে আমাকে না তুমি ওই দিন আর আনবা না, আমি চাচ্ছি যে ওই জায়গায় রাতে থাকতে। তো সেই লক্ষ্য বাবা কয়ে যায় কথা শুনে, কি বলে রাত্রে বেলা ওই জায়গায় থাকবে, মানে রাত্রে এটা তো তারে বলে যে রাত্রে তুমি ওখানে কেমনে থাকবো, মানে তাকার নিয়ম নাই। আর ওই জায়গা কিন্তু আসলেই অন্যরকম, তুমি যদি মনে করে থাকো যে জায়গাটা জাস্ট একটা ফিউনারেল জায়গা, তুমি ডিসরেসপেক্ট করবে। আরাফাত বলছে না না না, ডিসরেসপেক্ট করার কিছু না, আমি জাস্ট ওখানকে থেকে ওই জায়গায় থেকে একটা ভাইব পাইতে চাই। সে লোকটাকে সব বুঝাচ্ছে যে দেখো আমি খুব মিস্টারি পছন্দ করি, আমি মানে এই এই ধরনের ব্যাপারগুলো খুব লাইক করি, তো আমি দেখতে চাই ওখানে কেমন পরিবেশটা কেমন। লোকটা তাকে বারবার বলতেছে না ওটা থাকার জায়গা না, ওটা কিন্তু জঙ্গলের পাশে একটা দ্বীপ এবং আশেপাশে বিশাল বিশাল গাছ, দিনের বেলায় তুমি দেখবা যে ওখানে কুয়াশা হয়ে আছে, এখান থেকে একটু সামনে গেলে বুঝতে পারবা। তারাফাত তাকে খুব কনভিন্স করে যে না ভাই আমাকে রেখে আসো, তুমি আমাকে পরদিন নিয়ে যাবা, আমি তোমার জন্য অমুক জায়গায় ওয়েট করবো। তো লোকটা অনিচ্ছা সত্ত্বে আরাফাত মোটামুটি ভালো তাকে একটা অ্যামাউন্ট তাকে অফার করে। তো লোকটা বলে আচ্ছা ঠিক আছে। তো পরদিন সকালবেলা আরাফাত ওই লোকের সাথে রওনা দেয়। ওখানে সকাল মানে 10:11 দিকে তো সে যাচ্ছে। তো যেহেতু ওই দিন বেশ আকাশ বেশ গ্লুমি ছিল, সে বুঝতে পারছে যাওয়ার পথে গ্লুমি, এবং সে দেখছে যে দূরে অনেক দূর আসার পর দেখতেছে পাহাড়ের ওখানে আসলেই পাহাড় আসছে পিছনে পিছনে পাহাড়, সেই পাহাড় এত উঁচু যে মেঘে মেঘ মেঘ মানে ছুঁয়ে গেছে সেই পাহাড়, এরকম একটা অবস্থা এবং জঙ্গল চারিপাশে। চলতে চলতে এক সময় এসে তারা ওইখানে ঘাটে ঠেকলো বোটটা। তা আরাফাত সেই লোকের সাথে কথা বলে সেখান থেকে নামলো, নেমে তাকে বলল যে এই যে তোমার যে আমি তোমার সাথে কন্ট্রাক্ট করেছি সেই টাকার এই অর্ধেক টাকা তোমার এখন দিয়ে দিলাম, বাকি অর্ধেক পাবা আমাকে নিয়ে যাওয়ার সময়। তো লোকটা তাকে বলে যে শোনো, তুমি কি এখানে উঠে দেখবা কি কি আছে, দেখে তুমি ডিসাইড করো, আমি কিন্তু দাঁড়ায় আছি কিছুক্ষণ, তোমার যদি ভালো না লাগে তুমি এখনই চলে যেতে পারো আমার সাথে, আর আমি দৃঢ় বিশ্বাস যে তোমার ভালো লাগবে না, কারণ এখন এখানে কোনো মানুষ আসে নাই, আমি তো কাউকে দেখি নাই বোট নিয়ে আসছে যে এখানে কেউ ফিনারেল প্রসিজার করতেছে, এরকম কিছু নাই, তুমি দেখে আসো, তুমি আমার মনে হয় তুমি ভয়ও পেতে পারো। আরাফাতকে বলো তুমি ভয়ও পেতে পারো, সো ইউ বেটার টেক সাম টাইম, আমি এখানে আসি 10-15 মিনিট, তুমি যাও। আরাফাতকে বলে আরাফাত সাথে একটা ব্যাগ নিয়ে আসছিল, সে আবার তাকে বলে দেয় আরাফাতকে দেখো তুমি কিন্তু ওখানে যে অনেক কিছু পড়া দেখবো, অনেক মূল্যবান জিনিসও থাকবে, টাকা পয়সাও আছে পড়া, ওগুলো কিন্তু ধরবা না, ওগুলো ধরলে কিন্তু বিশাল কার্স, এখান থেকে যদি কেউ কিছু নিয়ে যায় টাকা পয়সা তার কিন্তু বিশাল বিপদ হয়। আরাফাত তখন তাকে বলে যে তুমি কি বোকা, আমি কি মনে করছি আমি এত টাকা দিয়ে আসছি এখানকার টাকা পয়সা নেওয়ার জন্য? বলে না তোমাকে সাবধান করে দিলাম, কেন অনেক কিছু আছে, অনেক মানুষের বিলঙ্গিং সেখানে ফালানো হয়, তো তুমি কিছুই ভুল করেও কিন্তু তুমি ধরো না ওগুলো, বাট নিও না, বা তুমি জাস্ট দেখো দেখে চলে যাও আমার সাথে, চলো তোমাকে নিয়ে যায়, আমার মনে হয় তোমার থাকতে পারবা না। আরাফাত তাকে বলে যে আচ্ছা তুমি দাঁড়াও, তুমি যা চাচ্ছ তুমি আমি যে একটা ঢু মেরে আসি। আরাফাত তাকে বলে দাঁড়াইতে বলে হেঁটে চলে যায় ভেতরে। হেঁটে হেঁটে যে সে দেখতেছে ঢুকেই যে হাতের ডান দিক দিয়ে একটা উঁচা জায়গা, সেখান থেকে উঠে গেল ঝোপ ঝাড়ালা এবং তার পাশে একটু যাওয়ার পরেই দেখলো যে টানে বেশ বাঁশের খাঁচা রাখা, বেশ কিছু বাঁশের খাঁচা, এবং বাঁশের খাঁচার ফাঁক দিয়ে তাকানোর পরই আরাফাতের একেবারে মানে বুকের মধ্যে ধক করে উঠলো। কারণ সে দেখলো সেখানে অনেকগুলো মানে আধা পচা লাশ পড়ে আছে, মানে সেগুলা মানে অন্যরকম। কিন্তু খুব আশ্চর্য ব্যাপার যে সেই লাশ যে পড়ে আছে সেখানে কোনো গন্ধ নাই। এটাতে আরাফাতের আরো মানে অবাক করে দিল যে মানে এটা কেমনে সম্ভব, এখানে মানে মানে আধা পচা লাশ মানে একদম মানে ই হয়ে গেছে, ডিকম্পোজ হয়ে গেছে বডি, কিন্তু গন্ধ আসতেছে না, এটা তো মানে অন্যরকম একটা ব্যাপার। আরাফাতের কাছে বিশাল একটা অবাক করা কাণ্ড মনে হইল এটা। তো সে এটা দেখলো এবং তারপর আরো হেঁটে দেখলো মানুষের হাড্ডি অনেক কিছু পড়ে আছে আশেপাশে, এছাড়াও অনেক রকম বিলঙ্গিংস পড়া। সে দেখতেছে ছোটখাটো কিছু অর্নামেন্ট পড়ে আছে, সে দেখতেছে ওখানে পয়সা পড়ে আছে, টাকার নোট পর্যন্ত পড়ে আছে, ভিজে গেছে পানিতে, মানে ওখানে তো বৃষ্টি টিষ্টি হয়েছে। তো খুব অবাক হলো আরাফাত এবং সে হাঁটতে হাঁটতে আরেকটু সামনে গেল, দেখলো একটা ছোট্ট দেয়ালের মতো করছে যেটা হচ্ছে একেবারে মানুষের মাথার খুলি দিয়ে করা, পুরা মানে বেশি উঁচা না, 2 ফিট 2.5 ফিট উঁচা, পুরো মানুষের মাথার খুলি দিয়ে করা। এগুলো দেখে আরাফাত খুবই অবাক হলো এবং সে আরো উপরে ওঠার জায়গা আছে, তার আরাফাত খুব ইন্টারেস্টেড ফিল করলো জায়গাটা নিয়ে, বললো যে না আসলে এই জায়গা আরো বেশিক্ষণ থাকতে হবে। তো সে দ্রুত নেমে আসলো, এসে লোকটারে বলতেছে এই আমার কাছে তো বেশ লাগছে জায়গাটা, আমি আরো এক্সপ্লোর করতে চাই, আমি এখানে থাকতে চাই, দেখতে চাই, আমি রিয়েলি ডার্ক হওয়ার পরে দেখতে চাই, তুমি যদি আমাকে পারো, মানে আমার সারা রাত থাকার দরকার নাই, আমি যদি রাত্রে যদি আমাকে নিয়ে যেত। লোকটা বলে মাথা খারাপ, রাত্রে আমরা এদিকে ঘেঁষিও না, আমাদের এখানে রাতে ঘেঁষার কোনো প্রয়োজনই পড়ে না, মানে আমরা এইসব জায়গায় আসি না রাতে। তো বলে তাইলে আমাকে তুমি একটু চান্স দাও, তুমি আমি রাত্রে এখানে থাকবো, তুমি সকালে দিনের আলো ফুটলে আমাকে নিয়ে যেও। তো লোকটা খুবই মানে মনে করে যে পাগল আরাফাত, সে মানে একদম পুরো মাথা নাড়তে নাড়তে উঠে আরাফাত বলে যে হ্যাঁ তুমি আসলে কিন্তু বাকি টাকাও পাবো আমার কাছ থেকে। লোকটা সে বোট নিয়ে চলে যাও এখান থেকে। তো লোকটা চলে যাওয়ার পর আরাফাতের কাছে কেমন যেন একটু লাগতে থাকে, কেন সে একলা এরকম একটা জায়গায় আশেপাশে মানে সব মানে ডিকম্পোস্ট ডেড বডি বা হাড় গোড় মানুষের, আবার মানে এগুলো তার কাছে একটু অস্বস্তি লাগতে থাকে। তো সে হেঁটে একেবারে উপর দিকে উঠে যায়, উপর দিকে উঠে মানে উঁচু উঁচু একটু ধাপ আছে সেখান থেকে উঠে যায়। উঠে গিয়ে দেখে যে বিশাল একটা গাছ আছে সেখানে, তো গাছটা সম্ভবত সে যতদূর জানে যে এটা ডুমুর গাছ, এবং সেই গাছের জন্য সে বুঝতে পারলো গাছটারও একটা ফ্রেগনেন্স আছে কেমন, যেই কারণে সেখানে মানে খুব বেশি গন্ধ ছড়াচ্ছে না। তো সেইটা ফিগার আউট করলো যে গাছটাই মোস্ট প্রবাবলি দ্য রিজন, যে এখানকার মাটি এবং এই গাছের সাথে কোনো সংযোগ আছে যে কোনো গন্ধটা ওইভাবে ছড়াচ্ছে না। তো সে আরো উপর উঠে যে বসলো, ওয়েদার বেশ গ্লুমি এবং এর মধ্যে বেলা অনেক চলে গেছে, গরম ছিল না খুব একটা, তো সে বেশ এনজয় করতেছে ওয়েদারটা। তো অনেকক্ষণ সেখানে বসে থাকলো, বসে থেকে তার মতো মানে সময় কাটালো, বেশ খানিকক্ষণ সেখানে ব্রাউজ করলো, মানে মানে তার মানে বসে বসে সে ইন্টারনেট ব্রাউজ করলো, তার কাছে কিন্তু মানে এতই লাগছে না, নেটওয়ার্ক যদি পোর হয় অনেক অনেক পোর নেটওয়ার্ক, তারপরও সে মানে ওখানে বসে সময় কাটালো। কাটাতে কাটাতে এক পর্যায়ে বেলা পড়ে গেছে, অন্ধকার হয়ে আসতেছে এবং সে তখন যেখানে উঁচু জায়গায় বসা দেখতেছে দূরে পানিতে বোট আছে দুই একটা। তো একবার ভাবতেছিল যে এখান থেকে কি সে আবার নাম্বার রাখছে বোটওয়ালার, যে বোটওয়ালার নাম্বার রেখে দিচ্ছে যে না সে ফোন করবে সে। তো চিন্তা করতেছিল যে হাত দিয়ে মানে হাতটা দেখায় মানুষকে ডাকবে নাকি, চলে যাবে কিনা এখান থেকে, কারণ এখন আর তার খুব একটা আগ্রহ লাগতেছে না। তারপরও তার কাছে মনে হলো যে সন্ধ্যাটা ঘনাক, মানে রাতটা হোক, আমি যেহেতু আসছি অন্ধকারটা দেখে যাই এখানে, আসলে তো আমার কাছে খুব মিস্টেরিয়াস জিনিস দেখার ইচ্ছা এখানে। তো এরকম চিন্তা করতে করতে সে একটু হাঁটলো এদিক ওদিক, আবার যে বসলো, সময় কাটাতে কাটাতে একসময় অন্ধকার হয়ে গেল, মানে একেবারে মনে হলো যে আস্তে করে অন্ধকার একদম ঘনে আসলো, চারিপাশে অন্ধকার চালায় গেছে। তো অনেকক্ষণ বসে থেকে চিন্তা করতে আরাফাত যে রাতে চাঁদ উঠবে কিনা, যথাসময় আকাশে চাঁদ উঠলো এবং চাঁদের আলো পানিতে পড়ে একদম ঝকঝক করতেছে পানি, তার কাছে খুব অসাধারণ একটা দৃশ্য মনে হলো। যদিও তার থেকে একটু নিচেই সেই মানে সেই কবরের জায়গাগুলো যেখানে বাঁশ দিয়ে অনেক ডেড বডি রেখে দেওয়া হয়েছে এবং সেগুলো কিন্তু মানে কিছু আছে অর্ধেক ডিকম্পোজড অবস্থায়, কিছু আছে একদম কঙ্কাল এবং এক সারি মাথার খুলি দিয়ে রাখা। তো এরকম একটা জায়গায় মানে একদম ওপেন গ্রেভিয়ার্ড, মানে মাটির নিচেও কবর না, মাটির উপরে সবগুলো কবর, মানে ডেড বডি শোয়া রাখা, তো এরকম একটা জায়গায় ভয় পাওয়ার কথা। একবারে একা কিন্তু সে কোনো শব্দ পায়নি, এখন পর্যন্ত সে ছাড়া দ্বিতীয় কোনো প্রাণী নেই এখানে। তো তার কাছে অন্যরকম লাগা শুরু করলো, যে মানে একটা তখনই মানে একটা থ্রিল পাওয়া শুরু করে দিচ্ছে সে, চাঁদের আলো পড়ছে পানিতে। তো আরাফাত খুব এনজয় করতেছে। আরাফাত আসলে নিজেও একটু অন্যরকম মানুষ, সে নাকি যেখানে থাকে আমেরিকা থাকতো, যে ক্যালিফোর্নিয়াতে, সেখানে সে যেই জায়গাটা তখন থাকতো আর কি, তখন ওইটার কাছাকাছি পাহাড় ছিল, সে পাহাড়ে উঠে এরকম বসে থাকতো, দূর থেকে সমুদ্র দেখতো, তো এটা তার একটা অভ্যাসের মধ্যে ছিল। তো এখানে এসে আরেক রকম লাগতেছে, বিশেষ করে সে জানতেছে যে আমি যেখানে আছি তার নিচে এরকম একটা আজব জায়গা যেখানে এই ধরনের ফিউনারেল হয়, আর আরাফাত তো জানে যে জায়গায় সঠিকভাবে কোন অন্ত্যেষ্টিক্রিয়া হয় না, সেখানে তো অন্যরকম কিছু থাকারই কথা। তো যাই হোক, এগুলো ভাবতে ভাবতে আরাফাত মানে একটা গাছের সাথে ঠেস দিয়ে বসেছিল অনেকক্ষণ, এক সময় সে ঘুমায় গেল। তো ঘুমায় গেছে, তার ঘুম ভাঙছে হালকা পানি পড়াতে, মানে তার শরীরের মধ্যে পানি পড়তেছে হালকা টুপটাপ টুপটাপ করে পানি পড়তেছে। আরাফাত খেয়াল করলো, মানে উঠে গেল পানির ছিটা পড়াতে, সে তাকায় দেখলো যে বৃষ্টি নামছে, এবং মানে মানে মোটামুটি হালকা হালকা টপটপ টপটপ করে বৃষ্টি পড়তেছে, এবং আকাশে মেঘ গুড়গুড় করতেছে, এবং মেঘের ঘন ঘটা, মানে মাঝে মাঝে মেঘের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে বিদ্যুতের আলো, এবং বৃষ্টির ফোঁটাগুলো বেশ বড় না, ছোট ছোট বৃষ্টির ফোঁটা পড়া শুরু করছে এবং বাতাস ছাড়ছে। আরাফাত এইবার তো একটু থতমত খেয়ে গেল, চিন্তা করতেছে কি করা যায় এরকম অবস্থায়, মানে বৃষ্টি পড়লো এখন আমি কই যাই, এই জায়গায় তো কোনো শেডও নাই, এই গাছের পাতাগুলো ছাড়া শেড নাই, জোরে যদি বৃষ্টি নামে পুরাই ভিজতে হবে, এরকম চিন্তা করতেছে। তো চিন্তা করতে এবং আশেপাশে তাকায় দেখতেছে অন্ধকার হয়ে গেছে, এতক্ষণ চাঁদের আলো ছিল এখন চাঁদের আলো নাই, মানে বেশ অন্ধকার হয়ে গেছে, রাতের বেলা বেশ অন্যরকম লাগতেছে, এবং সেই পুরো আইল্যান্ডে মনে হচ্ছে কেমন যেন একটা অদৃশ্য শব্দ সে পাচ্ছে, যে শব্দটার সাথে সে পরিচিত না, মানে কোনো পোকা বা কোনো কিছু একটা ডাকতেছে যেটার সাথে সে পরিচিত না। আরাফাত মানে খুব টেনসড হয়ে সে যে জায়গাটা বসেছিল সেখান থেকে আস্তে আস্তে নামলো, আবার সেই যে জায়গাটা নামছে যেখানে নাকি সেই যে মাথার খুলিগুলো দিয়ে একটা ছোট্ট দেয়ালের মতো করা, তাকায় দেখতেছে সে এখন সেই বাসের জায়গাগুলো, তার কাছে না কেমন যেন ভয় লাগতেছে এখন, কারণ সে বুঝতে পারতেছে এখানে কিন্তু সব মানুষের অর্ধপচা জিনিস, মানে শরীর এবং কঙ্কাল, আবার সে বুঝতে পারছে যে এখানে অনেক বিলঙ্গিংস মানুষের পড়ে আছে। সে চিন্তা করছে কত মানুষের যে বিলঙ্গিংস এখানে পড়া, তার মনের মধ্যে কাজ করতেছে কে কি করতো বা কে এগুলো ইউজ করতো, আবার সে শুনছে যে এগুলো নাকি এখানে দিয়ে দেওয়া হয় যে যারা এখানে যাদেরকে সমাহিত করা হলো বা রেখে দেওয়া হলো তারা যেন তাদের আফটার লাইফ এগুলো নিয়ে যেতে পারে। তো অনেক রকম স্মৃতি সম্বলিত জিনিস এগুলো ভাবতেছে, এগুলো চিন্তা করতেছে, এদিকে দেখলো যে বৃষ্টিতে একটু ভাটা পড়ছে, যে টুকটা বৃষ্টি পড়ছে একটু কমছে, কিন্তু বাতাসটা দমকা হাওয়া বইতেছে। হঠাৎ করে আরাফাত খেয়াল করলো যে একেবারে বা সাইড থেকে, মানে ওদিক দিয়ে গেলে আইল্যান্ডের আরেক জায়গায় যাওয়া যায়, অত দূর পর্যন্ত সে যায় নাই, আসলে সাহস করেই যায় নাই অন্ধকারে। আরাফাতের কাছে কিন্তু একটা ফ্ল্যাশ লাইটও আছে, তার ব্যাগের ভিতরে ফ্ল্যাশ লাইটও আছে, তার মোবাইল ফোন আছে, এগুলো সে বের করতেছে না এখনো। তো সে হঠাৎ করে খেয়াল করলো ওই সাইড থেকে, মানে একদম ওই যে জায়গাটা মানে চলে গেছে ভিতরের দিকে একটু, সেখান থেকে মনে হচ্ছে কেউ একটা আসতেছে, মানে মানুষের মতো আর কি, একটা অবয়বের মতো তার কাছে মনে হলো, কেউ হেঁটে হেঁটে এদিকে আসতেছে। তো আরাফাত একটু মানে চিন্তা করলো যে এত রাতের বেলা, সে তো সে মাঝির কাছে শুনছে যে তারা এদিকে আসে না, এদিকে কেউ ঘেঁষেও না রাতের বেলা, কে আসতেছে। ভালো মতো খেয়াল করে দেখলো যে আসতেছে সে একটু দুলে দুলে আসতেছে, ডানে বামে ডানে বামে এরকম দুলে দুলে আসতেছে, মানে বেশ হেলতেছে ডানে বামে। আর একটু খেয়াল করার পর আকাশের আলোতে আরাফাত দেখল যে সে যাকে আসতে দেখতে সেটা কোনো মানুষ না, সেটা একটা বড় আকৃতির সাপ, এবং সেই সাপটা একটা কিং কোবরা টাইপের সাপ হবে, যেটা বেশ জাইগেন্টিক আকৃতির, মানে কি বলবো সেটার মানে হাইট, সে যে মাথা উঁচু করে আসতেছে সে হাইটটাই প্রায় 3 ফিটের মতো উঁচুতে তার শরীর উপরে, এবং সে বুঝতে পারতেছে আরাফাত দেখলে ওইটা যে হুড বা ফনা সেটা মেললে 2 ফুটের মতো হয়ে যাবে, সেটা এত উঁচা, ওইটা কোনো মানুষ না বা কিছু না, সেটা এরকম দুলে দুলে মাথা ডানে বামে করতে করতে সাপটা আসতেছে, এবং সেই হালকা আকাশের আলোতে সে বুঝতে পারলো এটা সাপ, এবং অনেক দূর চলে আসছে। আরাফাতের বুকের ভিতরে শুকায় গেল একেবারে, মানে চরমভাবে শুকায় গেছে, সে এখন ভয়ে তার মানে আত্মা মানে একদম মানে 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 তার আত্মা খাঁচা ছাড়া হয়ে যাচ্ছে। সে ওই সাপটাকে ওদিক থেকে আসতে দেখে এসে দেখলো যে সেই যে বাঁশের যে খাঁচাগুলো আছে সেগুলোর কাছে সাপটা এসে কুণ্ডুলি বাঁকায় ফেললো, এবং সে লম্বা দেখে বুঝলো সাপটা 15 থেকে 20 ফিট হবে, এরকম লম্বা হবে সাপটা, মানে সে পেঁচায় একটা জায়গায় কুণ্ডুলি পেঁচায় মাথাটা উঁচু করে ফনা মেলে ধরলো, খুবই অবাককাণ্ড, এবং তার কাছে কেন জানি মনে হলো যে ফনাটা তার দিকেই মেলে ধরছে, মানে আরাফাতকে দেখেই মেলে ধরছে। আরাফাত কিন্তু একটু উপরে বসা, আরাফাত কিন্তু ভয়ে থরথর করে কাঁপতেছে, তার কোন রকমের কিছু বলার মতো চিন্তা ভাবনা নাই, কারণ সে ভৌতিক ব্যাপারগুলো একভাবে দেখে, আর এটা তার কাছে মনে হচ্ছে একটা মানে সাক্ষাৎ জম তার সামনে। আরাফাত কি করবে সে বুঝে পাচ্ছে না। সে হঠাৎ করে ভয়ে যতটুকু দোয়া দুরুদ পারলো পড়া শুরু করলো। তো সে যখন দোয়াটা পড়ছে তখন দেখলো ওই সাপটা ফোঁস করে উঠছে ওখান থেকে, এবং এত জোরে ফোঁস করছে এটা একটা গর্জনের মতো লাগলো তার কাছে। মনে হলো গর্জন করে উঠছে সাপটা ফোঁস করে, এবং সেটা শব্দে সে ভয়ে একেবারে তোপটানো শুরু করলো। তারপর সে দেখলো ফোঁস করে একটু সামনে এসে সাপটা আকৃতি পরিবর্তন করে ফেললো, এবং এই আকৃতিটা একটা কালো রঙের অবয়ব মানুষের মতো, একেবারে সম্পূর্ণ মানুষের মতো একটা কালো অবয়ব। হাইট হবে 6 ফিটের মতো, পুরো জায়গার মধ্যে দাঁড়ায় আছে, পুরো কালো রঙের একটা অবয়ব। আরাফাত আসলে মানে সে তার সেন্স ঠিক মতো আছে কিনা সেটাও বুঝতে পারতেছে না। তার গলা দিয়ে কুই কুই শব্দ বেরোচ্ছে, তার দোয়া পড়ার মতো যে সাহস সেটাও নাই হয়ে গেছে। সে চোখ বন্ধ করে সে শুধু মানে দোয়া করা শুরু করলো যে আল্লাহ আমাকে বাঁচাও। সে যখন চিন্তা করতেছে মাথা নিচু করে, এই সময় আরাফাত কিন্তু ফিল করতেছে যে ওই জিনিসটা তার কাছে চলে আসছে, এবং ওই জিনিসটা তার থেকে প্রায় 3-4 ফিট দূরে এসে আরেকবার গর্জন করলো, মানে ফোঁস করে গর্জন করলো। মানে আরাফাত একেবারে বেহুশের মতো অবস্থা, মানে আসলে তার তখন আর সেন্স নাই। এই সময় হঠাৎ আরাফাত ফাইন্ড আউট করলো তাকে জানি কে ছক ছো মেরে তুলে নিল ওইখান থেকে, লাইক সাপোজ কেউ যদি তাকে 2 হাত দিয়ে ধরে তুলে উপর উঠায় ফেলে সেরকম। আরাফাত আসলে চিন্তাও করতে পারতেছে না, নিচে তাকাতেও যাচ্ছে না। সে ছো মেরে যে তাকে তুলে ফেলছে সে তাকালো না, সে চুপচাপ চোখ বন্ধ করে ঝুলে রইল। সে ফিল করলো তাকে কেউ বাতাসে উঠায় সামনে নিয়ে যাচ্ছে। জিনিসটা একেবারে অ্যাবনর্মাল একটা ব্যাপার, মানে সে আসলে ফিল করতেও পারতেছে না, চোখও মেলতেছে না, বা তাকে চোখ মেলতে দিচ্ছে না, বা সামথিং লাইক দ্যাট, একটা আড়ষ্ট অবস্থায় তাকে রেখে দিচ্ছে। আরাফাত চোখ বন্ধ অবস্থায় ফিল করতেছে সে বাতাসে উড়ে যাচ্ছে, এবং কতক্ষণ সে এরকম ছিল বুঝতে পারবে না। হঠাৎ করে সে ফিল করল সে ধপ করে পড়ল, প্রায় 4-5 ফিট উপর থেকে পড়ছে। আরাফাত ফিল করল 4-5 ফিট উপর থেকে ধপ করে পড়ছে, এবং যেখানে সে পড়ছে সেই জায়গাটা একটা মাটির জায়গা, মানে মাটির উপরে পড়ছে। তো মাটিতে যখন পড়ল ধপ করে সে চোখটা মেলল, চোখ মেলে সে তাকায় দেখে সে তার যে হোটেলটা সেটার সামনে পড়ে আছে। আর সে উপরের দিকে তাকায় দেখল, মানে সে উপরের দিকে তাকালো সাথে সাথে, কেননা সে উপর থেকে পড়ছে, তাকায় দেখলো যে দূরে, অনেক দূরে মনে হলো ডানা মেলে বড় কোনো পাখি চলে যাচ্ছে। বাট পাখিটার শারীরিক আকৃতিটা মানুষের মতো মনে হলো তার কাছে, যে পাখিটার 2টা পা আছে, 2টা হাত আছে, বড় বড় চুল, এবং সেটা উড়ে যাচ্ছে। তখন সে বুঝতে পারলো এটা ঠিক পাখি না, সে যে বিভিন্ন মিথোলজিতে যেরকম ক্যারেক্টারের কথা পড়ছে যে ডানা মেলে উঠতে পারে মানুষ, সেরকম কোনো কিছু, এক কথায় পরি যদি হয়ে থাকে, জাস্ট লাইক দ্যাট। আরাফাতের আসলে মানে ভোলার কিছু ছিল না, সে প্রচন্ড ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে সে দৌড়ে সে হোটেলের রুমে যায়, এটা কি সত্যি কিনা সে বোঝার জন্য। নিজেকে চিমটি কাটতেছে জোরে জোরে, দেখতেছে যে পুরো ফিল্ডটা সে পাচ্ছে। হোটেলের কামরার চাবি তার পকেটে ছিল, সে চাবিটা কি হলে ঢুকায় খুলতে চেষ্টা করে, তাকে ঠক করে খুলে যায় রুমটা। ভিতরে ঢুকে আরাফাত থরথর করে কাঁপতে কাঁপতে দরজা লাগায় দেয়, বাতি জ্বালায় সে লাফ দিয়ে বিছানার উপর পড়ে, এবং পড়ে সে যতটুকু দোয়া দুরুদ পারত পড়তে পড়তে সে শুয়ে আছে, থরথর করে কাঁপতেছে। তার মনের মধ্যে প্রচন্ড ভয়, সে কি দেখলো, কোথায় ছিল, কোথায় আসলো, সে আসলে কিছু রিলেট করতে পারতেছে না। তো ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে এক সময় আরাফাত ঘুমায় যায়। আসলে তার আর কোনো সেন্স ছিল না, স্বপ্নে অনেক কিছু দেখতে থাকে, সেই স্বপ্নগুলো অস্পষ্ট, সেটা তার আসলে মনে নাই, সে পুরো স্বপ্নে কি দেখছিল এটা তার এখনো মনে নাই, বাট সে অস্পষ্ট অনেক কিছু স্বপ্নে দেখছে। যাই হোক, পরদিন দিনের বেলা তার ঘুম ভাঙে, ঘুম ভাঙার পরে সে দেখে যে তার মোবাইল ফোন বাজতেছে, তার ফোনে রিং হচ্ছে খুব। তো ফোনটা সে ব্যাগ থেকে বের করে, ব্যাগের মধ্যে ফোন ছিল, সে বের করে মানে ফোন ধরে, ফোন ধরার পর দেখে যে সেই যে বোটম্যান তাকে বলতেছে তোমাকে না নিয়ে আসার কথা, তুমি কই, তুমি কোথায়? তো বলতেছে যে আমি তো চলে আসছি, আমি চলে আসছি এখানে। তো কিভাবে আসলা? বলছে যে আমি চলে আসছি, যেভাবে হোক চলে আসছি, তুমি তোমাকে আমি পেমেন্ট দিব, অসুবিধা নাই, তুমি টেনশন করো না, তুমি যে তুমি আয়সা আমার থেকে পেমেন্টটা নিয়ে যেও, এসে আমি আসি, আমার এখানে আমার হোটেল অমুক জায়গায়, তুমি জানো আমি এখানে আসি, আমি তুমি কল দিবে, এসে আমার কল দিলে তোমাকে পেমেন্ট দিয়ে দিব। তো বোটম্যান খুব অবাক হয়ে যায়, বলে যে তুমি কিভাবে আসলে আমি তো বুঝতে পারতেছি না, তুমি এরকম সকালে মানে এভাবে চলে আসলো এখান থেকে। বলে আচ্ছা তুমি পেমেন্ট নিয়ে যাও, বলে ও রেখে দেয়। আরাফাত আর কথা বলে না, সে রেখে দেয় ফোনটা। এবং সে সাথে সাথে যে তার মতো ফ্রেশ হয়, ফ্রেশ ফ্রেশ হয়ে সে চিন্তা করতেছে। আরাফাতের মাথায় তখনও কোনো সেন্স নাই যে আসলে ঘটনাটা কি ঘটছে তার সাথে। তো যাই হোক, আরাফাত সকালবেলা বের হয়। বের হয়ে সে তার মতো ব্রেকফাস্ট ম্যানেজ করে সেখানে একটা দোকান থেকে কিছু শুকনা খাবার এগুলো কিনে খায়। খেয়ে ওই লোক আসে বোটম্যান, বোটম্যানকে সে টাকা দেয়। বোটম্যান তাকে বলে যে তুমি কিভাবে আসছো, কার মাধ্যমে। সে অনেক সন্দেহ দৃষ্টিতে তার দিকে তাকায়। আরাফাত তাকে বলে যে ভাই আমি আসছি, এটাই তো বড় কথা তোমার, তোমার এত দরকার আছে, আমি চলে আসছি আর একটা বোটে করে একজনের সাথে কথা বলে। তো বলে তাহলে আমাকে টাকা দিচ্ছ কেন? তোমাকে টাকা দিচ্ছি, তোমাকে আসতে বলছি এর জন্য টাকা দিতেছি, তুমি তো আমার জন্য গেছো কষ্ট করে, তোমাকে তাহলে না করি নেই আমি। তো যাই হোক, লোকটা চলে যায় তার টাকা নিয়ে, তার আরাফাতের দিকে সন্দেহের দৃষ্টিতে বারবার তাকায়। তা আরাফাত যাই হোক, আরাফাত ফিরে আসে, এসে দুপুরের দিকে সে মনে করে আর না, এখান থেকে আমার চলে যেতে হবে আজকে, মানে আমি এখানে থাকবো না, মানে আমাকে চলে যেতে হবে। সে মোটামুটি প্রিপারেশন নিতে থাকে, বাট খুব টায়ার্ড আসলে, তার সারা শরীরে মনে হচ্ছে অনেক ধকল। সে দুপুরে বাসায় ফিরে এসে আবার কিছু খাওয়া দাওয়া করে এসে ঘুম দেয়, আর সে উঠতে পারে না। তো ঘুমাতে ঘুমাতে তার সন্ধ্যা হয়ে গেছে। যখন তার চোখ মেলে তখন সে দেখতে পায় যে সে শুয়ে আছে তার হোটেলে, বাতি নিভানো তার রুমে, হালকা আলো ঢুকতেছে জানলা দিয়ে। এবং হঠাৎ করে ডান দিকে তাকায় সে থতমত খেয়ে যায়, প্রচন্ড ভয় পায়। কারণ তার ডান দিকে কর্নারের মধ্যে মনে হচ্ছে কেউ একজন দাঁড়ায় আছে, এবং সেটা পুরোপুরি মানুষের আকৃতি, মনে হচ্ছে যে একটা মানুষ দাঁড়ায় আছে অন্ধকার অবয়বে। সে বুঝতে পারতেছে, আরাফাত প্রচন্ড রকমের ভয় পায়, তার ভয়ে তার আত্মা কাঁপতে থাকে, সে মানে আসলে কোন সাউন্ড করতে পারে না, এরকম একটা অবস্থা। তো যখন সে ভয়ে মানে একেবারে মানে কাচুমাচু হয়ে গেছে, তখন সে অবয়বটা হালকা বের হয়ে আসে কোনার অন্ধকার থেকে। তো সে এই রুমের আবছালতে বুঝতে পারে সেটা একটা নারীর আকৃতি, এবং সে পুরোপুরি তার চেহারা দেখাচ্ছে না, শুধু একটা অবয়ব। তো তখন সেই নারীটা ফ্যাস ফ্যাসে কণ্ঠে, একেবারে ফ্যাস ফ্যাসে কণ্ঠে আরাফাতকে বাংলায় বলে। এটাতে সে আরো বেশি অবাক হয়ে যায়, এবং সেই বাংলার মধ্যেও কেমন যেন একটা টান আছে, যে টানটা আরাফাত বুঝতে পারে না কোথাকার সাথে এই টানটার মিল আছে। বাট সেই বাংলাটা একেবারে যে বাংলা শুদ্ধ ভাষা সেরকম না, একটু টান আছে। তাকে বলে যে তুমি একটা বড় বিপদে ছিলা, তুমি একটা বড় বিপদে পড়ছিলা, তুমি যেখানে আসছো এখানে তোমার আসা উচিত হয়নি, তুমি একটা বড় বিপদে ছিলা। আমি তোমার খুব ভাগ্য ভালো যে আমি ওখান থেকে যাচ্ছিলাম, এবং আমি তোমাকে নিয়ে সেখানে রেখে গেছি। তা আরাফাত থতমত খাচ্ছে, এবং সেই ভাষাটাকে সে যে তার সাথে কথা বলতেছে এটাই সে অবাক। সে ভাবতেছে আমি কি মানে কোনো মানে আশ্চর্য জায়গায় আছি, বা আমি কি মানে রূপকথার যুগে আছি, বা আমি বা স্বপ্নে দেখতেছি, এটা কিভাবে সম্ভব? তো মেয়েটা তাকে তখন বলে, ওই অবয়বটা বলে, তুমি স্বপ্নে দেখতেছ না, আমি হচ্ছে আরেকটা কাইন্ড, তোমরা যাকে পরি বলো সেটাই মানে জিনের যে স্ত্রী কাইন্ড সেটাই আমরা। আমি ওখানে যাচ্ছিলাম, তোমাকে আমি দেখছি এবং তোমাকে আমি বুঝতে পারছি তুমি ভালো মানুষ, তোমাকে ওখানে একটা খুব খারাপ জিনিসের পাল্লায় তুমি পড়ছিল, তোমাকে এনে আমি এখানে রক্ষা করে দিয়ে গেলাম, এখানে রেখে গেলাম এসে। তো তোমাকে আমি জানাইতে আসছি যে তুমি কিভাবে বাঁচছো, তোমার মধ্যে একটা উদ্ভট প্রশ্ন কাজ করতো সবসময়, সেটাই দূর করে দিয়ে গেলাম। এই ধরনের তুমি যে এই কিউরিয়াসিটি নিয়ে ওখানে আসছিলা, এরকম আর আসবা না কখনো, আর তোমার সাথে আর কখনো দেখা হবে না, তুমি আমার জন্য দোয়া করবা, তোমাকে যে আমি উপকার করছি এর জন্য দোয়া করবা। এই বলে সে দেখে যে সেই যে একটা অবয়ব ছিল সেটা বাতাসে মিলায় গেল, এমন ভাবে মিলায় গেল যেন সে দেখলো যে একদম বাতাসের মধ্যে একটা কালি যদি ডিসলভ হয়ে যায় যেরকম ভাবে হয়ে যাবে, জাস্ট লাইক দ্যাট, কালির মতো ডিসলভ হয়ে গেল। এবং খুব অবাক হলো আরাফাত। আরাফাত মানে মানে যে জিনিসগুলো জীবনে চিন্তা করতে পারে নাই সেরকম জিনিস সে চোখের সামনে দেখল। আর আরাফাতের মনে অনেক প্রশ্ন ছিল যে এ কিভাবে বাংলায় কথা বলতেছে, এবং কিভাবে তার সাথে মানে কমিউনিকেট করলো, বাংলায় কথা বললো, সে কিভাবে যাচ্ছিল, কিভাবে সে বুঝলো যে আরাফাত ভালো মানুষ বা হোয়াট এভার ইট ইজ। তো সে এগুলো নিয়ে খুব তার কোয়েশ্চেন ছিল, বাট সে প্রশ্ন করতে পারল না। আরাফাতের কেন জানি তখন কেউ সাহস হচ্ছিল যে সে যদি প্রশ্ন করতে পারে। তো আরাফাত এরপরে খুব এক্সপেক্ট করে, ওই দিন রাতে সে জেগেছিল, অনেকক্ষণ এক্সপেক্ট করছিল যে কেউ একজন আসবে। সে মনে মনে চাচ্ছিল, সে মনে মনে ভাবছিল যে সে জীবনে শুনছে অনেকের কাছে যে এরকম কোন প্যারানর্মাল জিনিস কে যদি মনে মনে ডাকা হয় সে আসবে। এরকম সে অনেকক্ষণ লাইট বন্ধ করে সে চেষ্টা করছে, বাট আর কিছু তার কাছে আসে নাই। তো আরাফাত খুব হতাশ হয়, এবং পরদিন সে দিনের বেলা ওখান থেকে ছেড়ে চলে আসে, মূল শহরে চলে আসে এবং ওখান থেকে সে মোটামুটি বিদায় নিয়ে সে লাস্ট যেদিন মানে চলে আসবে তার আগ মুহূর্ত মধ্যে সে চিন্তা করছে যে আমার সাথে যদি দেখা হতো। তো এইভাবে করে সে পরবর্তীতে বাংলাদেশ আসে। বাংলাদেশে এসেও আরাফাত অনেকভাবে চেষ্টা করছে তাদের বাড়িতে গিয়ে, যে আরাফাতদের বাড়ি পাহাড়ি এলাকায় মানে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে। তো আরাফাত মানে অনেকভাবে চিন্তা করছে যে যদি কোনোভাবে মানে এরকম দেখা হয়, সেটা আর আরাফাতের সাথে হয় নাই। তা আরাফাত যেটা করছিল, সে তাদের এলাকায় ফিরে একজন বুজুর্গ মানুষের সাথে দেখা করছিল এবং তার পুরো ঘটনাটা বলছিল যে আমার সাথে এরকম কিছু হয়েছে এবং আমি এরকম মানে জিনিসটা আসলে জানতে চাই। তো সেই বুজুর্গ মানুষটা তাকে বলে যে তোমার সাথে আমি তো উনি মানে উনি আরাফাতকে বলছে যে তুমি আমাকে একটু সময় দাও। আরাফাতকে বসায় রেখে তিনি নিজে নিজের মতো তার একটা খেয়ালে গেছেন বা তার মতো তিনি চোখ বন্ধ করেছিলেন। তারপর তিনি বলছেন যে তোমার সাথে যার সাথে দেখা হয়েছে সে জিনদেরই একটা কাইন, আসলে সে জিনদের একটা কাইন। এবং তুমি জানো যে জিনদের অনেক হায়াত থাকে, অনেক আয়ু থাকে, তারা অনেক ভাষায় কথা বলতে পারে, অনেক কিছু তারা জানে পৃথিবীর। তো যাই হোক, তোমাকে সে রেকগনাইজ করছিল ভালো মানুষ হিসেবে এবং তোমাকে সেভ করছে যে সে তোমাকে আর দেখা দিবে না, তোমাকে তোমার প্রয়োজনে দেখা দিছে এবং তোমাকে এতটুকু বলে গেছে যে সে তোমাকে ওই সময় এসে বাঁচাইছে, তোমাকে যে বলছে দোয়া করতে তুমি তার জন্য দোয়া করো। আরাফাতকে এটা বলছে যে ভাষায় তারা কথা বলতে পারে, এটা তাদের সমস্যা হয় না, তারা অনেক ভাষায় কথা বলতে পারে, তো তুমি তার জন্য দোয়া করো। তো সেই বুজুর্গ তাকে এটাই বলে, আর কিছু বলে না। তা আরাফাত মোটামুটি এটা শুনে সে আর মানে আর চেষ্টা করেনি এরপরে। এবং সে মাঝে মাঝে এক্সপেক্ট করত যে যতদিন বাংলাদেশে ছিল বা সে আশেপাশে ছিল, সে চিন্তা করত যে এরকম যদি হঠাৎ দেখা হয় বা আসে তার কাছে জিনিসটা তখন একটা খুব ইন্টারেস্টিং জিনিস মনে হয়। তো সেটা আর কখনো হয় নাই। আরাফাত পরবর্তীতে যখন নাকি ফেরত চলে গেছে আমেরিকাতে, সেখানেও সে ওখানে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন নীরব জায়গায় যে চিন্তা করছে। তো পরবর্তীতে সে যেহেতু বিশ্বাসী মানুষ, আরাফাত চিন্তা করলো যে না, এটা নিয়ে বেশি চিন্তা করা উচিত না, কারণ ওইটা এমনও হতে পারে যে ওইটা ভালো দিন ছিল, হয়তো খারাপ কারো নজরে আমি পড়তে পারি। তো এই চিন্তা করে আরাফাত আর ওইটা চেষ্টা করে নাই। তবে এইটা তার জীবনে খুবই একটা স্ট্রেঞ্জ একটা ইনসিডেন্ট বা ঘটনা। তবে সে বলছে যে যারা ইন্দোনেশিয়ায় যাবেন, বালিতে যাবেন, তারা চাইলে ওই জায়গাটা দেখে আসতে পারেন, ফিনারেলের জায়গাটা, ওইটা আছে ওখানে, এক্সিস্ট করে এবং বেশ ভয়ের। যদি কারো যদি মানে মানে মন মানসিকতা বেশ শক্ত না হয় তাহলে যেন না যায় কেউ ওই জায়গায়, ওইটাই সবাই এটা নিতে পারে না দেখে, জায়গাটা দেখে জায়গাটার একটা ভাইবটাই জানি কেমন। তো এটাই ছিল আরাফাতের ঘটনা। আরাফাত আমাদের সাথে শেয়ার করেছেন এবং আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। এবং আমি অবশ্যই বলবো যে কোনো মানুষকে এরকম জায়গায় গিয়ে, অবশ্যই আরাফাত যে এই জিনিসটা চিন্তা করছিল রাত কাটানোর, এরকম চেষ্টা একদমই না করা উচিত। আসলে যেই জায়গাগুলো একটু অ্যাবনর্মাল বা যেই জায়গাগুলো সম্বন্ধে এই ধরনের কথা প্রচলিত আছে বা একটু সাধারণ জায়গা থেকে একটু আলাদা, সেই সব জায়গায় গিয়ে আসলে এইভাবে টাইম স্পেন্ড করাটা উচিত না। আমি আমার নিজের জীবনে এমন কিছু সমাধি ক্ষেত্রে গিয়েছি যেগুলো অনেক পুরনো এবং যেগুলোতে এখন মানুষ যায় না, যেগুলো অ্যাবান্ডন হয়ে আছে, এরকম জায়গায় আমি গিয়েছি এবং দেখেছি, সেসব জায়গায় সময় কাটিয়েছি। তখন মনে হয়েছিল, তখনকার আমার যে বোধ বুদ্ধি ছিল তখন মনে হয়েছিল ওই বয়সে যে এটা খুব একটা অ্যাডভেঞ্চারাস বিষয় বা এটা করাটা ঠিক আছে। বাট পরবর্তীতে যেটা হয়েছে যে আমি অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েছি যেগুলো আসলে বোঝা যায় না। দেখা যাবে যে আপনি একটা ছোট্ট বিপদে পড়ে গেছেন ওখান থেকে আসার পরে, অথবা আপনি হয়তো পড়ে গেছেন বা আপনি অসুস্থ হয়েছেন, অথবা স্লিপ প্যারালাইসিস হচ্ছে, অথবা দুঃস্বপ্ন দেখছেন, অনেক রকমের ছোটখাটো ব্যাপার স্যাপার ঘটতে থাকে। আসলে যেসব জায়গায় নেগেটিভ এনার্জি চলাফেরা আছে সেসব জায়গায় ঘোরাফেরা করলে যা হয় আর কি। তো পরবর্তীতে আমার আম্মু আমাকে নিষেধ করে যে তুমি এরকম জায়গায় যাবা না। তো আমি তখন সেগুলো ফলো করি, আম্মার ইনস্ট্রাকশনটা ফলো করি এবং আমি তখন থেকে এই ধরনের অ্যাবান্ডেন্ট জায়গায় বা হন্টেড জায়গাগুলোতে আমি যাই না, আর এড়িয়ে চলার চেষ্টা করি সেই জায়গাগুলো। তো হন্টেড বলছি কারণ হচ্ছে যে আপনি যেখানে যাচ্ছেন জানেন যে যেই জায়গাটা মানে অনেকটা অন্যরকম, স্বাভাবিক নিয়মের বাইরেই সেখানে সবকিছু প্রচলিত আছে। তো তখন সেখানে গিয়ে আসলে সময় কাটানোর কোনো মানে আমি দেখি না। তো যাই হোক, এই ছিল আরাফাতের শেয়ার করা ঘটনা। আরাফাত জীবনে একটা ভয়ঙ্কর জিনিস এক্সপিরিয়েন্স করেছেন এবং আসলেই সবার ক্ষেত্রে এরকম হয় না, বেশ এক্সট্রাঅর্ডিনারি তার যেই ঘটনাটা ছিল, যেখানে তাকে তাকে কেউ একজন নিয়ে এসে ফেলেছে, সেই লেক পার করে এনে গ্রামে রেখে গেছে, সেটা কিন্তু খুবই একটা মানে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। আসলে আমি বলবো যে আউট অফ দি ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স। তো যাই হোক, আমার কাছে বেশ ভয়ের মনে হয়েছে আরাফাতের ঘটনাটা, তার এক্সপিরিয়েন্সটাও ভয়ের, তিনি যেখানে ছিলেন সেই জায়গাটাও ভয়ের। তো সব মিলিয়ে বেশ লেগেছে, মানে একটা ভৌতিক ঘটনা হিসেবে এটা খুব একটা অন্যরকম ঘটনা ছিল। আর আজকের মতো আমাকে চলে যেতে হবে, আজকের মতো আমার সময় শেষ হয়ে গিয়েছে। আমি চাইবো যে নেক্সটের এপিসোডগুলোতে আপনারা অসাধারণ সব ঘটনা পাঠান এবং অসাধারণ সব এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করেন। এবং আপনারা জানেন আমাদেরকে ঘটনা পাঠাবার ঠিকানা adbhutori@gmail.com which is odbottori@gmail.com। পাঠিয়ে দিন আপনার নিজের সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো এক্সপিরিয়েন্স আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। আরও পাঠিয়ে দিতে পারেন আপনাদের এলাকার কোনো মিথ, লেজেন্ড, এই ধরনের ব্যাপারগুলো আপনারা পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, আমরা শেয়ার করে ফেলব যদি সেটা মানসম্মত হয়। তো আজকের মতো চলে যাব, ফিরে আসবো ইনশাল্লাহ সামনের সপ্তাহে। ততদিন পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।